This track was downloaded from fusionbd.com.
শুক্রবারের রাত 11:13 হচ্ছে সময়। সবাইকে স্বাগত জানাচ্ছি হ্যালো 8920 তে। কিবরিয়া আছে আপনার সঙ্গে এবং আপনি শুনছেন এবিসি রেডিও FM 89.2। এই অনুষ্ঠানটি সম্পর্কে নতুন করে কোনো কিছুই বলার নেই। যারা দু সপ্তাহ শুনেছেন তাদেরকে আরো একবার মনে করিয়ে দিতে চাই এবং একই সাথে যারা নতুন যোগ দিয়েছেন, এটি হচ্ছে আমাদের শ্রোতাদের জন্য অনেক বড় একটি প্ল্যাটফর্ম যেখানে একেবারে মন খুলে মনের কথা বলা যায়। সারা সপ্তাহ জুড়ে যারা নানা রকম মনের কথা বলেছেন, বিভিন্ন রকমের মনের কথা যে কোনো বিষয় নিয়ে, সেই সব মানুষদের মনের কথা, দুঃখ, কষ্ট, হাসি, কান্না, বেদনা সবকিছু আমরা তুলে ধরবো এই অনুষ্ঠানে। আমাদের যে ফোন নাম্বারটি রয়েছে 24 ঘন্টা আপনার জন্য খোলা, যেখানে ফোন করে আপনি বলতে পারেন আপনি কি বলতে চান, অটোমেটিক্যালি সেখানে রেকর্ড হবে স্বয়ংক্রিয়ভাবে এবং সেই কথাগুলো নিয়ে আমাদের এই অনুষ্ঠান হ্যালো 8920 এবং 9115668। আবারও বলছি 9115668, এটা হচ্ছে আমাদের ফোন নাম্বার। এখানে আপনি দিনের যে কোনো সময় দিন রাত 24 ঘন্টা এই নাম্বারটি আপনার জন্য খোলা রয়েছে। এখানে ফোন করে আপনি বলতে পারেন আপনি কি বলতে চান। এমন কোনো কথা থাকতে পারে যেটা হয়তো কাউকেই বলা যায় না, এমন কিছু থাকতে পারে যেটা বললে হয়তো আপনার মনটা হালকা লাগবে, কিংবা শুধু বলার জন্যই বলা, যা কিছু বলতে চান বলতে পারবেন 9115668। 24 ঘন্টা নাম্বারটি আপনার জন্য খোলা রয়েছে। পুরো সপ্তাহ জুড়ে যারা বলেছেন সেই সব বন্ধুদের কথা নিয়ে আমরা শুরু করছি এই শুক্রবারের হ্যালো 8920। গত সপ্তাহে আমরা প্রথমেই একজন বন্ধুর সাথে কথা বলেছিলাম ফোনে, যিনি আমাদেরকে তার মনের কষ্টগুলোর কথা বলেছিলেন। তারপর আমরা তাকে ফোনে লাইভ নিয়েছিলাম। রানা, আমাদের প্রিয় বন্ধু, সে তার শারীরিক অসুস্থতার কথা জানিয়েছে। প্রায় 40 মিনিটের মতো তাকে আমরা অন এয়ার গল্প করেছিলাম তার সম্পর্কে, তার ব্যক্তি জীবন নিয়ে অনেক অনেক কথা আমরা শুনেছি, যিনি একটা দুর্ঘটনার শিকার ছিল। এবং তারপরে আমরা বহু কল পেয়েছি, বহু রকমের ফিডব্যাক পেয়েছি তার সম্পর্কে, যেগুলো সম্পর্কে তার সম্পর্কে মানুষজন জানতে চেয়েছেন, তার সাথে যোগাযোগ করতে চেয়েছেন। এবং একই সাথে আমার পার্সোনাল ফেসবুক থেকে শুরু করে আমাদের অফিসিয়াল ফেসবুক বা ওয়েবসাইট যেটাই বলি না কেন, সেখানে কিন্তু ব্যাপক সাড়া পেয়েছি। আমরা সেই বন্ধুটির সাথে আজকেও প্রথমে অল্প একটু তার সাথে কথা বলতে চাই এবং একই সাথে তার জন্য যে ফিডব্যাকগুলো আছে সেগুলো আমরা শোনাতে চাই। এই মুহূর্তে রানা রয়েছে আমাদের সাথে। রানা, ভালো আছেন আপনি? আপনার ছেলে ভালো আছে? আমরা সেগুলো শোনার পর আপনার কাছে আসছি, আপনি আমাদের সঙ্গেই থাকবেন আশা করছি।
হ্যালো, আমি মনি বলতেছি চট্টগ্রাম জেলার ফুলকিয়া থেকে। অ্যাকচুয়ালি ভাইয়া, যে শ্রোতাটা আপনাদের সাথে কথা বলেছিল অ্যাক্সিডেন্টের কথা, আমি ওর সাথে কন্ট্রাক্ট করতে চাই। আমি মধ্যবিত্ত একটা ফ্যামিলির ছেলে, সো আমি তাকে হেল্প করতে চাই। আমি আশা করি আমার রেকর্ডটা প্লিজ আপনারা শুনবেন এবং শোনাবেন। ওকে ভাই, অল দ্য বেস্ট।
আমি রেজন রিফার্ট কমিয়া থেকে বলছি। আমার ফোন নাম্বার 0132। আসলে আমি আসলে কি ভাই, আমার আজ ফোন করতে পারে কারণ হলো রানা ভাই। তো রানা ভাই তার ছেলেকে ডেডিকেট করে আমি একটি কবিতা বলছি। সহস্রপাতের পাহাড় ঠেলে সামনে তুমি এগিয়ে চলো, পারবে তুমি দুর্জয়, তুমি তোমার আছে বল সৃষ্টি সেরা মানব, তুমি তোমার কিসের ভয়, স্বপ্ন দেখো আর দেখো পাচ্ছ।
হ্যালো, আসসালাম আলাইকুম, আমি সম্রাট বলছিলাম। আমার কথা হলো যে গতকাল শুক্রবার যে একটা অনুষ্ঠানে একটা লোক বলছিল যে তার অ্যাক্সিডেন্টের কথা। আমি জিনিসটা প্রথম থেকে শুনতে পারি নাই যে উনার ঠিকানাটা, যে উনি কোথা থেকে বলছে, উনার অ্যাড্রেসটা কি আগামী অনুষ্ঠানে জানিয়ে দেওয়া যাবে।
হ্যালো, আসসালামু আলাইকুম, আমি শাহনাজ বলছি। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 0191C। গত শুক্রবার 2 জুন যে রানা ভাইয়ের কথাগুলো বলা হচ্ছে সেই কথাটা আমি শুনেছি। আমি এর সিডিটিও তেমন শুনতে পারি না, যাই হোক কাজে থাকে। আমি যখন শেষ করে আমি হচ্ছি হাউস ওয়াইফ, শুনলাম আমার খুব মানসিক চাপ সৃষ্টি হয়েছে ওনার কথাগুলো শুনে। আমি শুধু কিবিয়া ভাইকে বলতে চাচ্ছি, যদি আমাকে তার কন্ট্যাক্ট নাম্বারটা, আমিও গরিব, আমি এমন না যে আমি খুব অর্থশালী তাকে হেল্প করতে পারবো। রানা ভাইকে আমি কিছুই করতে পারবো না, মাঝে মাঝে আমি ছোট বোনার মতো তারে মাঝে মাঝে করে দিতাম, ব্যালেন্স তো ওনার রিচার্জ করার সামর্থ্য নাই, শক্তিও নেই। এই জন্য কি দিয়া ভাই, যদি আপনি আমার এই নাম্বারটার সাথে কন্ট্যাক্ট করতেন আর তার ঠিকানাটা আমাকে দিতেন তাহলে আমি খুব খুশি হতাম। এছাড়া আর কোনো কিছু না, আমি আমার বাচ্চা সার্ভার শেষে নিজের আমার শুনে খুব খারাপ লাগছে, মানুষ কি মানুষের জন্য এই আর কি।
কারণ আপনি আপনার যে ফোনগুলো এসছে আপনি সেগুলো শুনতে পেলেন, এই সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানতে চাই, যে যত মানুষ আপনাকে ভালোবাসছে এবং তারা আপনার ঠিকানা জানতে চেয়েছে, আপনি কি বলবেন?
আমি আসলে কি বলবো যে সবাইকে প্রথমে ধন্যবাদ যে আমার কথাগুলো শুনে সবার মনে সাড়া দিয়েছে। সত্যি আমি ভাবতে পারিনি যে এত মানুষ শুনবে বা এত মানুষ শুনতে হবে আমার জন্য এতটা জেগে আসবে। সত্যি আমি সবার কাছে কৃতজ্ঞ এবং আমি চাই
আপনি যদি আপনার কন্টাক্ট নাম্বারটা দিতে চান, আপনি রেডিওতে দিতে পারেন, আপনি যদি অন এয়ার লাইভ দিতে চান সেটা আমরা সমর্থন করব না। কারণটা হচ্ছে আপনার নাম্বার দেখা যাবে আপনার ব্যক্তিগত যাই লাইফ একেবারে হেল হয়ে গিয়েছে এরকমও হতে পারে, নাম্বারটা পাওয়ার পরে 24 ঘন্টায় আপনাকে এরকম ফোন করতে পারে, বিরক্ত করতে পারে, সেটা যদি আপনি নিজে থেকে রিস্ক নেন তাহলে আপনি আপনার নাম্বারটা দিতে পারেন, আমাদের কোনো সমস্যা
নেই। আমি আমার নাম্বার আমি দিতে পারি, দিলে আমার কোনো সমস্যা হবে না, হয়তো যদি আপনারা বলেন তাহলে অবশ্যই নাম্বার,
সেটা আপনার ব্যক্তিগত বিষয় আপনি বলতে পারেন তাহলে।
আমার কন্ট্যাক্ট নাম্বারটা হলো 01675582872।
আপনি আরেকবার আরেকবার বলে দিন।
যে আমি আবারও বলছি যে 01675582872।
রানা ভাই আপনি অনেক ভালো থাকবেন এবং হ্যালো 8920 তে পুরো অনুষ্ঠানটা আপনি শুনবেন এবং আপনার ব্যক্তিগত লাইফ সম্পর্কে মাঝে মাঝে আমাদেরকে জানাবেন, আপনার জন্য সবসময় শুভকামনা। ওকে, আমরা ফিরে যাচ্ছি। গত সপ্তাহের একটা ছোট রিভিউ ছিল, গত সপ্তাহে রানা আমাদেরকে তার দুঃখ কথা কষ্টের কথা বলেছিলেন এবং তারপরে বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন এনজিও যোগাযোগ করেছেন তার নাম্বারটা চাওয়ার জন্য এবং সে নিজে মুখেই তার সাথে যোগাযোগ করার জন্য নাম্বারটি দিয়ে দিয়েছে, ইচ্ছে করলে আপনারা তার সাথে যোগাযোগ করতে পারেন। আমরা চলে যাচ্ছি মূল অনুষ্ঠানে, আমরা মূল অনুষ্ঠানে কিছু বন্ধুর কথা শুনবো এবং তারপর পরে আবারও ফিরে আসছি। আর আমাদের সঙ্গেই থাকুন, আপনি শুনছেন হ্যালো 8920 এবং এই অনুষ্ঠানটি হচ্ছে আপনারই অনুষ্ঠান যেখানে একটি নির্দিষ্ট নাম্বার দেওয়া আছে, দিনরাত 24 ঘন্টায় নাম্বারটি খোলা থাকে আপনার জন্য, আপনি ফোন করে আপনার মনের কথা জানাতে পারেন। 9115668, আবারও বলছি 9115668, এটা হচ্ছে আমাদের নাম্বার, 24 ঘন্টায় নাম্বারটি খোলা রয়েছে আপনার জন্য, আপনি ইচ্ছে করলেই সেখানে ফোন করে আপনার মনের কথা বলতে পারেন। চলুন শোনা যাক কে কি বলেছে।
ভাইয়া, আমি জহিরুল ইসলাম বলছি, আমার ফোন নম্বর 01719। ভাইয়া, আমি একটি মেয়ে জীবনের করুণ কাহিনীটা আপনাকে একটু আপনার মাধ্যমে দর্শকদেরকে বা দেশের মানুষকে শুনাতে চাই একান্ত ভাবে। আপনি যদি কাইন্ডলি আমাকে একটু সহযোগিতা করুন, আপনি যদি আমাকে একটু সুযোগ দেন কথাগুলো বলার জন্য, আমি একান্ত ভাবে আপনার কাছে গর্বিত হয়ে থাকবো। আর একটা কথা বলতে চাচ্ছি যে একটি বন্ধু ফোন করেছিলেন যে তার কণ্ঠটি মেয়ের কণ্ঠ, তো এটার জন্য কোনো সুব্যবস্থা আছে কিনা পরিবর্তন করার জন্য, যদি কোনো মতে আমার মাধ্যমে আমার কাছে সে একটু যোগাযোগ করে তাকে আমি হেল্প করার জন্য একান্ত একান্ত সহযোগিতা করবো এবং এটা ঠিক হওয়া 100% সম্ভাবনা। আরেক বন্ধু ফোন করেছেন, তার লেখাপড়া করতে খুব কষ্ট করছে এবং সে যে কর্ম করে যে টাকা ইনকাম করছে তাতে তা হচ্ছে না, আরো বেশি ইনকাম করার জন্য বা তাকে একটু সহযোগিতা করার জন্য সে লেখাপড়া করবে এই জাতীয় মন মানসিকতা আছে, বিধায় তাকে একটু সহযোগিতা করব বলে আমি আশ্বাস দিচ্ছি। যদি সে কোনো প্রকার এই যোগাযোগ আপনার সাথে বা যে কোনো ভাবে আমার সাথে করতে পারবে, তার ভালো হওয়ার জন্য বা ভালো ইনকামের জন্য আমি একটা সহযোগিতা শেয়ার করে দিব ভাই, এ বলে আমি আমার কথাগুলো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।
হ্যাঁ, আমার নাম নিলয়, আমার মোবাইল নাম্বার হচ্ছে 01748। আপনার সবার কাছে একটা প্রশ্ন কি ভাইয়া, মিস করা কি পাপ? আমার ফ্যামিলি আমাকে কোনোভাবে সাপোর্ট দিতেছে না এবং কি আমি নিজের টাকা জমিয়ে ফ্যামিলির অগোচর একটা কিবোর্ড কিনেছিলাম, তো তখন যারা জানতে পারে তখন তারা কিবোর্ডটা এনে আমার সামনে ভেঙে ফেলে দেয়। এতে ভাইয়া মানে দুঃখ কষ্টের কিছু না, আমি 2 বছর টাকা জমা কিবোর্ডটা কিনছিলাম কিন্তু ভাইয়া পরে আমার সামনে কিবোর্ড ভেঙে ফেলছে এবং আমি যেখানে কিবোর্ড শিখতাম সেখানে তারা যা করে শিখতাম সেই গুরুকে মানা করে দিচ্ছে যাতে আমাকে কিবোর্ড না শিখায়। তো ভাইয়া জিনিসটা আসলে ছোটবেলা থেকে স্বপ্ন ভাইয়া, ওই জিনিসটা যদি না হয় তো ভাইয়া ওইখানে অনেক খারাপ লাগে ভাইয়া, সবাই কাঁদতেও দুঃখ কষ্ট কমাতে পারে, কিন্তু ভাইয়া আমি দুঃখ আমি কাঁদতেও পারি না ভাইয়া, মানে জানি না কিরকম হয় আর কি। আমি সুইসাইড করার চেষ্টা করছিলাম কিন্তু ভাই আমার ছোট ভাইয়ের মুখে দিয়ে তাকায় আমি সুইসাইড করতে পারিনি। তো ভাইয়া এর কোনো সলিউশন নাই, এবং তারা সবসময় এখন খেয়াল রাখে আমি মিউজিক মেকার সাথে কথা বলি কিনা, এবং সবসময় এবং ভাইয়া এই কষ্টে ভাই আমার পড়ালেখা হইতেছে না ভাইয়া, মানে মাঝে মাঝে আমাকে এই সুইসাইড করে ফেললি, কিন্তু যখনই যাই না আমার একটা ছোট ভাই আসেন ভাইটার মুখের কথা মনে পড়লে ভাই আর কিছুই ভালো লাগে না, তখন আবার ফিরে আসি, এরকম দুই তিনবার করতে গেছিলাম ভাই, কিন্তু পরে আবার ফেরত আসি। এখন ভাই জানি না কি হবে, জীবনটা ভাই অনেক কষ্টের, মানে যদি আপনি কিছু বলেন না হয়তো আমি আমি আর পারতেছি না ভাই, এত কষ্ট, মানে ছোটবেলা থেকে স্বপ্ন যেটা এটা ভেঙে যায়, আসলে ভাই কিছু করার নেই। হয়তো বা আপনার যে সময় আমার যদি আমার তো যদি স্যার করেন ওই সময় হয়তো আমি থাকবো না, নাও শুনতে পাই, তো ভাইয়া হয়তো বা একটু বললেন আমি দরকার হলে রেকর্ড করে রাখবো প্রোগ্রামটা, তো ভাই একটু দেখেন আমি কি করবো ভাই, আমাকে একটু বললেন আমি আর পারতেছি না ভাইয়া, এত কষ্ট নিয়ে থাকতে ভাই এরকম নিজের সাথে আমি থাকতেই পারতেছি না, এখন ভাইয়া কি বো কি করার ভাইয়া একটু একটু বললেন আমাকে, আমার আমার আর সবার উদ্দেশ্যে বলছি যাদের ফ্যামিলি সাপোর্ট আছে তারা একমাত্র মিউজিক করেন, আর অন্য কেউ মিউজিক করেন না, হয়তো বা আমার মতো হয়তো স্বপ্ন সর্দি দেখার শুরুতেই সফলটা ভেঙে যাবে।
আমার নাম সেলিম, আমার মোবাইল নম্বর হচ্ছে 0167। আমি আমার জীবনে কিছু বাস্তবতার কথা আপনাদেরকে আপনাদের মাঝে শেয়ার করতে চাই, দয়া করে যদি সৌভাগ্যবান আমি হতে পারি আমি আশাবাদী যেন আমাকে ABC রেডিও আমন্ত্রিত করে। ধন্যবাদ, আসসালাম আলাইকুম।
সেলিমের প্রসঙ্গে আমরা আসতে চাই, তবে তার আগে নিলয়ের কথা আমরা বলতে চাই। নিলয়, আপনি যে সেল নাম্বারটি দিয়েছিলেন সেই সেল নাম্বারে আমরা অসংখ্যবার চেষ্টা করেছি এবং আপনার নাম্বারটি বন্ধ পেয়েছি আমরা, আমরা প্রশ্নে যোগাযোগ করতে পারিনি। নিলয়ের এই কথাগুলো যদি তার বাবা মা শুনে থাকেন তাহলে আমি আপনাকে আপনাদেরকে যেটা বলবো, এমন কোন সিদ্ধান্ত নেবেন না যেটা সন্তানরা এরকম ভুল করতে পারে, এবং একই সাথে সন্তানদেরকেও একই কথা বলার আছে যে এমন কোনো কিছু করো না যেটা আলটিমেটলি তোমাকেও কিছু দেবে না এবং তুমিও কিছু পাবে না, ঠিক আছে? মিউজিক যদি হয়, তোমার ভালো লাগা বলি বা মিউজিক বলি বা অন্য যে কোনো কিছুই বলি না কেন, সেটা কিন্তু তোমার জীবন আছে বলেই সেই ভালো লাগাটুকু আছে। সুতরাং জীবনকে অস্বীকার করে মিউজিককে গ্রহণ করতে হবে এটা একেবারেই একেবারেই না। আর নিলয়, তুমি যদি আমাদেরকে শুনে থাকো এই মুহূর্তে, আমরা যে সেলিম যে বন্ধুটির কথা একটু আগে বলছিল যে সেলিম আমাদেরকে কথা বলতে চাই, সেই সেলিম এই মুহূর্তে আমার সাথে স্টুডিওতে আছে, তার সাথে আমরা কথা বলেছি, তার সাথে তার জীবনের গল্প জানার জন্য তাকে আজকে আমরা স্টুডিওতে নিয়ে এসেছি। এবং সেলিমের গল্পগুলো যদি তুমি জানো তাহলে আমার মনে হয় না তোমার মনের মধ্যে যে ইচ্ছেগুলো, যে অদ্ভুত অন্যায় ইচ্ছেটা সুইসাইড করার যে কথাটা তুমি বলেছো, এটা তোমার মনের মধ্যে থাকবে। সেলিম এই মুহূর্তে আমার সাথে রয়েছে। সেলিম ভাই কেমন আছেন? ভালো আছি। আপনি স্পিকারটা একটু কাছাকাছি নেবেন প্লিজ, হ্যাঁ মুখের কাছাকাছি। আপনি বলেছিলেন যে আপনি আমাদেরকে কিছু কথা বলতে চান আপনার জীবন নিয়ে, আমরা সেই কথাগুলি শুনবো। আপনার ছোটবেলা থেকে শুরু করতে চাই, আপনি আগে প্রথমে আমাদেরকে একটু বলুন যে আপনার জন্ম হয়েছে কোথায়, আপনি কোথায় বড় হয়েছেন, এগুলো সম্পর্কে একটু আমাদেরকে বলুন।
প্রথমেই বলতে চাই লিসেনারদের সবাইকে আমার শুভেচ্ছা এবং সালাম। আর যে কথাগুলো আজ আমি আপনাদেরকে জানাচ্ছি বা বলতেছি সম্পূর্ণই বাস্তব, এবং আমি আপনাদের মাঝে এই সত্য কথাগুলো মানে সবাইকে বলতে চাই এবং বোঝাতে চাই যে তুমি এই ভুলটা আমার মতো করো না। আমি শুদ্ধতার চেষ্টা করতেছি, বিকজ কেউ আমাকে সহযোগিতা করতেছে না, যার কারণে আমি এই রেডিও এফএম এর মাধ্যমে মানে দেশবাসী কিংবা আমার বন্ধু শুভাকাঙ্ক্ষী সবাইকে বলতে চাই, সবাই বিলিভ করো আমাকে, আমি ভালো হতে চাই, কেউ আমাকে বিশ্বাস করছে না।
আপনি ভালো হতে চাচ্ছেন কেন, আপনি কেন নিজেকে খারাপ বলছেন?
সর্বপ্রথমই ছোটকাল থেকে যে বললেন, ছোটকাল থেকে আসি, আসলে আমি আমার বাবা মা কে রিয়েলিটি আমি তা জানতাম না,
মানে আপনার বাস্তব বাবা মা জন্মদাতা কে,
বাবা মা জন্মদাতা কে
সেটা আপনি কখনো জানেন,
কখনো জানতাম না। তো যাদের ছত্রছায়ায় আজকে আমি সমাজে পরিচিত, সেই সমাজের লোকজনই আমাকে যখন আস্তে আস্তে আমি ম্যাচ উঠে হতে থাকি, বড় হতে থাকি, ধিক্কা দিত, আমাকে মারতো, সবাই আমাকে লাউরিস বেয়রিস এতিম বলতো। এক সময় যখন আমি ম্যাচ উঠ হলাম তখন এই জিনিসটা আমার মধ্যে ফিল করলাম যে এই জিনিসগুলো বলতেছে কেন, কেন আমাকে এই আমাকে এই কথাগুলো বলতেছে। তো শুনতে 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 হঠাৎ আমি একদিন আমার মাকে বললাম, জ্যাঠামা আমি কি তোমার সন্তান না? তখন মা বলে কেন তুই আমার সন্তান? তখন আমি বললাম যে আমি তোমার সন্তান হলে ওরা আমাকে এই কথা বলে কেন? আমাকে খেলতে দেয় না, আমি মারপিট করলে আমাকে তখন ওরা এইসব কথাগুলো বলে, তখন আমার খুব খারাপ লাগে। যেন আমি তো বুঝতে শিখছি যে লাউরিস কাকে বলে কিংবা এতিম কাকে বলে। সত্য করে বলো মা, তো মা কখনই তোর সন্তানের খারাপ চায় না, সে সন্তান কষ্ট পাক সেটা মা কখনই চায় না। অনেক রিকোয়েস্ট করে, আমি বলছি মা তুমি সত্যটা না বলো তাহলে রেলে আমি তোমাকে ছেড়ে চলে যাবো এবং আমি কোনোদিন আর আসবো না, এমনকি আমি মারাও যেতে পারি। এরকম মাকে খুব প্রেশার গিট করছে। তখন অবশ্য আমার বাবা এই ঘরে বাবা যে উনি মারা গেছে এবং এই সংসারে একমাত্র ছেলে আমি, আমার পরে ছোট দুটো বোন আছে, একটা বিয়ে দিছি। তো মা আমাকে খুব রিকোয়েস্ট করে বললো যে আসলে বাবা তোকে আমি 3 মাসের বাচ্চা পালক আনছি। তখন কিভাবে বিশ্বাস করবেন না, আমি পৃথিবীতে মানে ঠান্ডা হয়ে গেলাম। মানে আল্লাহ তাআলা কি সবকিছুই মানে শুধু আমার দিকেই দিল? হয়তো বা আল্লাহ কি জন্য দিল এত কষ্ট আমাকে, তাহলে আল্লাহ কেন ধারণ ক্ষমতা দিল না? আমি স্টেট প্রায় 10 মিনিটের মতো চুপ হয়ে বসে থাকলাম, খালি চোখ দিয়ে পানি পড়তেছে এবং আমার মা আমাকে খুব জ্বরে একান্ত আছে যে বাবা এটা কোনো সাবজেক্ট না, তুই আমার সন্তান, তুই কে বলছে তোকে, কারা বলছে, তাদের এখান থেকে নাম বল। আমি আজকে শুনলাম মা আমি তোমার সন্তান বলে আমি চলে গেলাম বাইরে। বাইরে গিয়ে আমি টিসিতে বসে প্রায় 1 ঘন্টা একা একা কাঁদলাম যে আল্লাহ তাআলা বর্তমান সমাজে আমাকে একটা পজিশনে আনছে, বাট আমার বাবা মা কি সেটা আমি জানি না। আস্তে আস্তে আমি তিল তিল করে বড় হচ্ছি, অথচ যেই সমাজে যাদের জন্য আমি অলওয়েজ মানুষের হেল্প করতে গিয়ে প্রত্যেকটা মুহূর্তে আমাকে খুব বিপদে পড়তে হচ্ছে, এমনকি মৃত্যুর সম্মুখীন আমি হয়েছি। বাট হোয়াই? আমি গডকে জিজ্ঞেস করতেছিলাম যে আল্লাহ তুমি কি সব কষ্ট আমাকে দিচ্ছ, কেউ আমাকে হেল্প করতে চাচ্ছে না। পড়াশোনা করছি আপনার অল্প, পরে বাবা মারা যাওয়ার পর মা সরকারি চাকরি করতো।
আমি
এসএসসি পর্যন্ত পড়ছি বাট পরীক্ষা দিইনি, এসএসসি ক্যান্ডিডেট ছিলাম সেকেন্ড বয়েজ স্কুল থেকে। এক পর্যায়ে
যে সময়টা আপনার এই যে বললেন যে আপনাকে লাওয়ারিশ পেওয়ারিশ বলতো আপনার বন্ধুরা, আপনি খেলতে গেলে আপনাকে তারা খুব মানে তাড়িয়ে দিত বা আপনার সাথে খুব অন্যায় অত্যাচার আচরণ গুলো করতো, আপনার খুব কষ্ট লাগতো, সেই সময় কি কোনো বন্ধু আপনার পাশে এসে দাঁড়াতো বা কেউ কি আপনাকে খুব হেল্প করতো?
আসলে আমি তো আমি যে এলাকাটা থাকি সেখানে আসলে মানে সবাই আমার প্রতি ছোটকাল থেকে একটা অন্যায় করতো। তো আমার সবচেয়ে একটা প্রিয় বন্ধু ছিল, তার নাম সেলিম।
আপনার নামে নাম সেলিম?
জি। সে আমার খুব বাল্যকালে ফ্রেন্ড, একসাথে পড়াশোনা করছে, বড় হয়েছে একসাথে, সে বর্তমান আছে ফ্রান্সে।
আচ্ছা।
আর আজকে যে কথাগুলো আমি শ্রোতাদের মাধ্যমে জানাতে আসছি যে প্লিজ সবাই একটু চিন্তা করবেন যে আমি সেলিমের যে কষ্টগুলোর কথা বলবো এটা যেন আপনার জীবন মনে করেন যে আপনার জীবনে ঘটছে, কেউ যেন আমাকে করুণা বা কোনো সহানুভূতি না করে।
অবশ্যই আপনাকে করুণা করবে না। আমরা মনে করি যে এক সেলিমের কাছ থেকে জেনে পৃথিবীর বাংলাদেশের হাজার হাজার সেলিম, হাজার হাজার যারা বন্ধু রয়েছেন আমাদের শ্রোতা রয়েছেন, তারা সঠিক হয়ে যাবেন, সঠিক পথে আসবেন আশা করছি। আপনি ক্লাস 9 পর্যন্ত পড়েছেন, তারপর এসএসসি পরীক্ষা আপনারা দেওয়া হয়নি এবং আপনি তারপর আপনার বন্ধু আপনার সেলিমের সাথে পরিচয় হলো কবে? মানে
সেলিম অলরেডি থাকতো জুড়েনি।
আচ্ছা।
ও আমার মানে ফ্যামিলি মেম্বারের সাথে রিলেশন, তো ছোটকালে ও মানে একসাথেই ছোটতে বড় হয়েছি, স্কুল ফ্রেন্ড সব কিছু। তো সেলিম ছিল জুরানে, মনে করেন সেলিম আসলো জুরান এলাকাতে সবচেয়ে ক্রাইম জোন একটা। তো ওই এলাকায় একটা মানুষ কিন্তু ভাই সবসময় খারাপ, খারাপের কোনো না কোনো কিন্তু থাকে, যেটা আমি প্রকাশ করতেছি অনেকে করে না।
জি।
তো সেলিম এইভাবেই জুরানে মানে ওর বন্ধুদেরকে অনেকে ডিস্টার্ব করতো, এরকম করতে 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 তো একদিন ও বড় ভাইদের অস্ত্র ছুরি চাপাতি এগুলো আগে দিত, ও একটা পর্যায়ে স্টেজে চলে আসছে।
আচ্ছা।
এবং সেলিম ক্রাইম জগতে ভালো একটা পজিশনে চলে গেছিল।
কত বছর বয়স ওটা?
ওটা ও প্রায় 14-15 থেকে।
আচ্ছা আচ্ছা।
তো আমাকে যখন এলাকার লোকজন কিংবা আমার যখন মারত কিংবা ইয়া করতো, তো সেলিম দেখতে যেত আমার পাশে কেউ নেই, দোষ করলো নেই, দোষ ছাড়াও নেই, সেলিম তখন আমাকে এই সাপোর্টটা দিত। ও আমার হয়ে কাউন্টার দিত, কাউন্টার দিলে মনে করেন সবাই আমাকে ভয়ে মারতো না কিংবা বকতো না, যে সেলিম খুব রাগী ছেলে। তো ও খুব ট্যানেল, খুব বুদ্ধিমতী, মানে আমি মানে বিলিভ করতে পারবেন না যে ক্রাইম জোনে মানে ক্রাইম জগৎটাতে অবৈধ কাজে যে একটা মানুষ আল্লাহ এত ফেভার করে সেটা আমি সেলিমকে দিয়ে বিশ্বাস করলাম যে মানুষ ইচ্ছে করলে অনেক কিছু করতে পারে। তো সেলিম যে ক্রাইমের সাথে মানে জড়িত অবৈধ ব্যবসা করতো সেটা কিন্তু আসলেই আমি একদম গডপ্রসাদ বলতে পারি আমি জানতাম না।
আপনি জানতেন না?
তো আমি এমনি ছোটখাটো পার্টি বার্টি বিয়ে শাদী হলে পুরান লাগা এমনি ফ্রেন্ড সার্কেলদের সাথে মদ খেতাম, তো মদ খেলে গলা জ্বলতো, তো আমি সহ্য করতে পারতাম না, খেতে পারতাম না কখনোই। তো এক সময় সেলিম যে ফ্যান্সি ব্যবসা করতো সেই ফ্যান্সির ব্যবসা মূলত আমি জড়িত ছিলাম না, আমি জানতাম না। আমি বললাম দোষ একটা পার্টিতে যাবো, আমি বললাম যে দোষ আমি এগুলো খাবো না, আমার সহ্য হয় না, বন্ধ করে দিই।
হ্যাঁ,
তো ও আমাকে বললো যে মাথা থেকে একটা বোতল বের করলো কাঁচের, তখন যে এটা ফ্যান্সি মানে মাজা থেকে,
ওর মাজা থেকে,
ওই হলুদের অনুষ্ঠানে একটা প্রোগ্রামে, ফ্যান্সি ডাল যে এটা আমি চিনতাম, এই বোতলে যে সেটা দেখতাম, তখন আমি ফার্স্ট ওর মাধ্যমে এই ফ্যান্সি ডালটা মুখে দিই, তখন ও খেয়ে পরে আমার 30% দিল, মানে 70% খেলো।
এটা কেন দিল যে আপনি মদ খান না, বৃষ্টি
যে এটা খা, এটা খেলে ভালো হবে, চুপচাপ থাকবি, মজা পাবি, সিগারেট প্রচুর পরিমাণ খেয়ে ভালো লাগবে, তো বেশি মানে নেশা জাতীয় মনে হবে। তো আসলে খাওয়ার পর দেখলাম যে কি ভাই, যে প্রথমে একটা জিম দিয়ে উঠলো, পরে চা দিলো প্রচুর মিষ্টি করে, খাইয়ে দাবো দিল আস্তে আস্তে, মদের ফিলিংসটা কিন্তু এটা গলা যাবে না, এটা খুব সুন্দর মজা, আমার খুব ভালো লাগলো,
মানে মদের ফিলিংসটাই পাওয়া যায় কিন্তু গলা জ্বলে
না। আচ্ছা, খুব ভালো লাগলো, চুপচাপ বসে রয়েছে, একা একা সিগারেট টানতে, সে অনুষ্ঠান চলতেছে, কারোর সাথে কথা নাই, নিরিবিলি একটা পরিবেশে, মানে একদম টোটালি যে কেউ যে কোনো পরিবেশে ভাববে যে খুব ভদ্র ছিল, সে যত খারাপই হোক কিন্তু ওই জিনিসটা মানে ফ্যান্সি জলের নেশাটা এত ইয়া যে মানুষকে স্তব্ধ করে ফেলে, তার মন মস্তিষ্কটা টোটালি নষ্ট করে ফেলে।
আচ্ছা,
হিতের জ্ঞান যা থাকে না তার, সে কি করতেছে সুস্থ জ্ঞান।
আপনি সেই বিয়ের অনুষ্ঠানে প্রথম শুরু করলেন ফ্যান্সি জল খাওয়া,
তারপর আস্তে আস্তে দেখলাম যে ও এটার সাথে জড়িত, ব্যবসা করতেছে ঢাকায় বিভিন্ন বহু জায়গায় ও সাপ্লাই করতেছে। তো এর মধ্যে আব্বা মারা যাওয়ার পরে আমি একজন একটা পলিটিকের সাথে জড়িত আছি, ছোটখাটো একটা পোস্টে, খুব যোগ্যতা ভাবে ভালো দিন কাটছিল আমার, খুব সুন্দর ভাবে। তো সেলিম আসার পরে ওর সাথে যখন এই লাইনে সম্পর্ক হলো, ও একদিন আমাকে বললো যে দোষ আমার একটা টিপ মেরে দেয়, আমি বললাম টিপ মার মনে আমার মার এই জায়গায় দিয়ে দেয়, আমি না দোষ সরকারি গেলে আমার পসিবল না, আমার লাইফ নষ্ট হয়ে যাবে, আমি দিলাম না। ও আমাকে খুব রিকোয়েস্ট করছে, যেটা সত্যি কথা, টাকার অফার দিছে, মালক হয়েছে, আমি বলছি বস লাগলে ভাড়া লয়ে যাক, অন্য গাড়ি ঠিক করে দেয়, আমার এই সরকারি গাড়িতে এটা সম্ভব না, পসিবল নেই। বিশ্বাস করবেন না কি ভাই, ওর সাথে ছিল সাংবাদিক একজন, আমি তার নামটা বলতে চাচ্ছি না, ওই সাংবাদিক আর এই সেলিম মূলত ব্যবসায়ী ছিল ওরা দুজন।
আচ্ছা,
আর ওদের ওরা যে ব্যবসা করতো সেটা জানতে পারছে আমি, গুলিস্তানে একটা ব্যবসায় আছে ফ্যান্সি, ওর নাম হচ্ছে আপনার, হ্যাঁ যেগুলো নাম আছে, ওই লোকটার ওই লোকটারে আবার ওরা ধরাই বিনা দোষে ধরাই দিছে 10 পিস ফ্যান্সি দিয়ে। তো আমার কথা হচ্ছে অন্যের জন্য কোয়া দেয়, আল্লাহ নিজের জন্য কোয়া দেয়, এটা বাস্তব। তো আমি সেদিন দেখলাম জাস্ট আমি ওদের সাথে সঙ্গ দিয়েছি বলতে ওদের পাশে ছিলাম, ওই লোকের ব্যাপারে জানি না, আর ওরা কি করতেছে তা জানি, ওদের সাথে বসছি, চা খাচ্ছি, সিগারেট খাচ্ছি, ওই ফ্যান্সি করার পর চা সিগারেট হচ্ছে, ওরা যা যা করা করতেছে আমি সাথে আসি।
মানে ওই ওইটার পরে আপনি ফ্যান্সি মোটামুটি নিয়মিত খাচ্ছেন?
হ্যাঁ, কন্টিনিউ আমি 4-5 বছর কন্টিনিউ খাইছি, ইভেন কি এটার সাথে আমি জড়িত হয়ে গেছিলাম। তো ওই লোকটাকে অ্যারেস্ট করলো, অ্যারেস্ট করার পরে র্যাব অ্যারেস্ট করার পরে ওই লোকটা ওর ওয়াইফকে ফোন দিল, ফোন দেওয়ার পরে সে 4-5 লাখ টাকা নিয়ে আসলো, আমরা দূর থেকে দেখতেছি রাস্তার এই পারে সবাই আছে, আমরা রাস্তার ওই পারে, মানে র্যাব তো আমাদেরই পাঠানো। তো টাকা পয়সা দেওয়ার পর জানতে পারলো যে কে করছে কাজটা, সেলিম, সেলিম বলতে ওই ফ্রেন্ডের নাম সেলিম, আমার নাম সেলিম, আমি তো সরকারি চাকরি করি, থাকি আমি যে এলাকাতে, কিন্তু ওই ফ্রেন্ডটাও তখন আমার সাথে থাকে। তো ওই লোক মনে করছে যে 15 নম্বর নামে একটা এলাকা আছে, ওই এলাকার সেলিম, আসলে কিন্তু গতকাল যে আমি এটার সাথে কোনোভাবে জড়িত ছিলাম না, এবং ছিলাম না, আল্লাহ তাআলা আমাকে এই সত্যতা থেকে বের করে নিয়ে আসছে। ওই লোকটা ঠিক সময় বুঝে 3 মাস পরে সেলিমের একটা মাল আসলো, কিন্তু সে তখনও আমাকে বলে না যে সে আমার গাড়িতে রাখবে, আমি গাড়ি অফিস ডিউটি শেষ করে বাসায় নিয়ে রেখে দিছি, আমার বাসা গ্রেস রেখে দিয়ে আমি ঘুমাই গেছি। সকালে ভোরবেলায় আমার এক ছোট এলাকার ভাগ্নে যায় বলতেছে, মামা আপনার গাড়ির সামনে পুলিশ, আমি তো আমার গাড়ির সামনে পুলিশ কেন, এর মধ্যে এলাকাবাসী হাউমাউ লেগেছে, শুনছে যে আমার গাড়িটা ফেলছিল। তো ওই মুহূর্তে আমার হিতে সেন্স ছিল না যে আমি কি করবো, স্যারকে জানাবো না কি বলবো, এখন যদি আমি পুলিশকে যাই বলি যে ভাই আমি তো জানি না, সে তো আমাকে অ্যারেস্ট করবে, আমি লুকিয়ে গেলাম, পলাইয়ে যাওয়ার পরে ওই আসল যে মালিক সেলিম সে অ্যারেস্ট হয়ে গেল,
আপনার বন্ধু,
আমার বন্ধু, এবং ওই সাংবাদিক অ্যারেস্ট হলো ওই দিন, সাংবাদিকের সাথে ওই পুলিশের সাথে একটা ফ্রেন্ডশিপ ছিল, ওই ফ্রেন্ডশিপের কারণে এবং ওই পুলিশের একটা কাজ করে যাতে মানে সে মানবিক দিকে সাংবাদিকরা বাঁচাই দিছে, সম্পূর্ণ আমার ফ্রেন্ডরা আমাদের ফাঁসাই দিছে। তা আমি পলাতক ছিলাম দীর্ঘ প্রায় 7-8 বছরের মধ্যে, 2 বছর মানে খুবই ট্র্যাজেডি গেছে, খারাপ যেটা বলার মতো না,
তাতে পালিয়ে বেরিয়েছেন প্রায় 7-8 বছর।
হ্যাঁ, এর মধ্যে এই পালানোর মধ্যে আপনার আমি ফার্ম গেটে আপনার 21 টিভির নিচে অনেক জায়গায় রাস্তায় ফুটপাতে ঘুমাতে আমার কামতাম যে খায়াল্লা আমার কি হলো, এর মধ্যে আমার ফ্যামিলি টেনশন, মা অসুস্থ হয়ে পড়ছে, পুলিশের প্রতি রাতের চাপ, সবাই একটা আতঙ্কের মধ্যে আছে। ইভেন এলাকাবাসী তখন আমার ফ্যামিলিকে সাপোর্ট দিচ্ছে না, আমিও সেন্সলেস যে কি করবো, কার কাছে যাবো। এদিক দিয়ে আমার অফিসার টিভিতে দেখে স্টক করছে, সাড়ে কাছে আমি যেতে পারতেছি না।
আপনার রিপোর্ট টিভিতে প্রচার করা হয়েছিল?
হ্যাঁ, আমি তো ভয় সেই যে কার কাছে যাবো, কি করবো, কোনো উপায় নেবে। আমি তখন ওই সেলিম যে ইন্ডিয়া মানে কুমিল্লার থেকে যার মাধ্যমে মূল মাল আসতো, সে পার্টিতে ফোনে বললো যে এই ছেলেটার কোনো দোষ নেই, ও আমার ভাগনা, আপনি ওর আগে সেভ করেন। তখন সে আমাকে ফার্স্ট নিয়ে গেল কুমিল্লা সোহাগাজিতে তার বাড়িতে, রাতের বেলা নিয়ে সে আমাকে আদর্শ ভেঙে দিল, ভাব দিল। খাওয়ার পরে সে আমার ঘটনাটা জানতে চাইলো যে সেলিম ভাই বলেন তো কি হয়েছে ঘটনাটা। তখন আমি তার বিবৃতি বললাম যে ভাই কি হয়েছে তো আমি জানি না, কিন্তু আমার গাড়িতে কিভাবে মাল আসলো, মাল তো উঠেছে সেলিম আর ওই সাংবাদিক। দ্যাট মিনস আমি তো বললাম, আমি তো কান্দতেছি যে ভাই আমার তো লাইফ শেষ, আমার তো শেষ শেষ, আমার ফ্যামিলি শেষ। সে আমাকে সান্ত্বনা দিচ্ছে যে টেনশন করেন না, ওই যতদিন ভিতরে থেকে আপনি আমার এখানে থাকবেন। দীর্ঘ তিন মাস তার বাড়িতে আমি ছিলাম, শুতাম খেতাম, অস্থির অসহ্য যন্ত্রণা। তখন আমি তাকে বললাম ভাই আমাকে একটা কাজ দেন, যেই কোনো কাজ পেলে তাকে আমি করব, যে কোনো একটা কাজ দিন, কোনো রকম আমি যেন সময়টা কাটে। সে আমাকে সেই ঘুরে ফিরেই আমি যতই ভালো জন্য চেষ্টা করি, সে ঘুরে ফিরে আমাকে রাতে তিনটার সময় ইন্ডিয়ার বর্ডার থেকে ফ্যান্সি আসতো, ওই রাত তিনটার সময় ঘুম থেকে উঠে আমাকে ওই ফ্যান্সি প্যাকেট করতে দায়িত্ব দিল। সে আমাকে দেখাই দিল ওই ফ্যান্সি, আমি একটা খুলে ওইটাকেই অনেকক্ষণ ধরে খেতাম, আর প্যাকেটগুলো করে ভোরবেলা আজানের সময় সিঙ্গি দিয়ে তাকে দিয়ে দিতাম, সে নিয়ে ঢাকা আসতো। তখন এইভাবে দেখলাম যে না ইম্পসিবল। আমি
কতদিন করেছেন আপনি
এটা? দীর্ঘ প্রায় দুই মাস। তখন আমি আমার অসহ্য অসহ্য একটা যন্ত্রণার মধ্যে পড়ে এসেছি, না আমি এটা করবো না, কারণ আমি এটার সাথে জড়িত না, কেন আমি এটা করবো। মাদক লাইনের একটা গ্রাম, ওইখানে ব্যবসাটা এটা একদম ফ্যামিলি বংশধর পাবে। আমি বললাম ভাই আমার পসিবল না এটা, আমি আমার দ্বারা এটা সম্ভব না, এই রাত জাগার পর সারাদিন ঘুমাবো আর রাত জাগবো, পসিবল না, আমার ভালো লাগতেছে না। তাহলে আপনি কয়দিন ইন্ডিয়াতে ঘুরেন? পরে রাতের বেলা গ্রামে দেশ গ্রামে তো জমি আছে, জমি দিয়ে লুকিয়ে ইন্ডিয়া বর্ডার দিয়ে ঢুকে গেলাম। তো ওইখানে ইন্ডিয়াতে গিয়ে দেখলাম, আমি ভাবলাম যাক এখানে একটু ভালো লাগবো, অন্য দেশে আসছে ভালো লাগবো, সময়টা পাশে। ওইখানে যে দেখি যে ওইখানে যে মূল মেন নায়ক মালিক যে, তার নাম সুনীল দাদা,
মানে ওনার সাথে যার সম্পর্ক
ছিল, হ্যাঁ হেডকোয়ার্টার যেটা, ওইখানে বিশাল বড় ফ্যাক্টরি, কিভাবে ফ্যান্সি তৈরি হচ্ছে, কি কেমিক্যাল দিয়ে তৈরি হচ্ছে, একটু জেট সব দেখলাম ইচ্ছুকে। আমি বিলিভ করতে পারলাম যে আল্লাহ তুমি যদি দিন দিন আমাদের অন্ধকারে ফেলে দিচ্ছ, আমি কোথায় যাচ্ছি দেখতেছি যে আমি ধ্বংসের দিকে যাচ্ছি, কেউ সামনে যে আসবো কোনো ওয়েই নেই, এবং কাউকে যে বলবো যে আমাকে সামনে নিয়ে আসবো সেই ওয়ে আমি পাচ্ছি, কারণ ফ্রেন্ড সার্কেল ফ্যামিলি সবাই যোগাযোগ বিচ্ছিন্ন আমার সাথে।
আচ্ছা,
কারণ আমি কী করবো আমি নিজে বুঝতে পারতেছি না। তো সুতরাং ওই লোকটা ছত্র ছাড়া আমার উপায় নেই। তো এর মধ্যে আমি সুনীল দাদাকে বললাম, সুনীল দাদা বললো যে দাদা আসছেন বসেন, টেনশন করেন না, সবই শুনছি। পরে উনি আমাকে ওনার ফ্যাক্টরি পুরোটা ঘুরে দেখালো। পরে আমি বললাম দাদা আমাকে এই জগৎটা থেকে বের করে দেন, আমাকে সততাভাবে দুইটা হোক আমাকে একটা কাজ দেন। তখন আমি এক মাস ট্র্যাক্টর চালাইছি। সে বললো আপনি, আমি বললাম যে দাদা আমি ড্রাইভিং জানি। তখন বললো আপনি খেতে ট্র্যাক্টর চালাতে পারবেন দাদা? আমি বললাম হ্যাঁ পারবো। তো ওই ট্র্যাক্টর চালিয়ে আমি 10,000 টাকা কামাইছিলাম, বাংলা টাকা, বাংলাদেশি টাকা। সেই টাকা দিয়ে আমার ভাগ্নে ভাগ্নি মার জন্য শাড়ি টুকটাক জিনিসপত্র কিনে আমি না বলে চলে আসছি ডাইরেক্ট
বাংলাদেশে। আচ্ছা,
আসার পরে জামালকেও মানে সরি ওই যে গ্রামের যে লোকটা মেন, ওকে জানাইনি।
আচ্ছা,
তো ওকে না জানানোর পরে আমি চলে আসি বলে ও জানতে পারছে, ওর ওয়াইফও জানতে পারছে, জানি আমার উপরে রাগ হয়েছে যে আপনি হিন্দুর টাকা আমার বাসা গেছেন জানান নাই। আমার উপর খুব রাগারাগি করছে, মানে পরে আমার নিতে চায় না। তো এক পর্যায়ে ওই গ্রামের মানে ওনার মাধ্যমেই যাদেরকে চিনছি তাদের সাথে আমি একটু লিয়াজো করি বাসার জন্য। এর আগে আমি আমার ফ্রেন্ড সার্কেল সবাইকে ফোন দিছি যে দোষ আমার হাত খালি, কিন্তু আমার মোবাইল খালি, আমাদের একটু পাড়া দিচ্ছি তো স্প্রে বা সার অ্যালাউ নেই। কারণ যেমন যে কোনো ওয়ে পাচ্ছে দেখে যাবে, আমি রাস্তায় ঘুমাইছি, আমি শুধু কাঁদতাম। এমন দিন যে একটা বিস্কিট খাওয়ার মতো টাকা ছিল না, খুব কষ্ট করে দেখে যাবে, আর সবসময় কাঁদতাম আর বলতাম যে আল্লাহ আমার লাইফটা কি হয়ে গেল।
মানে যখনই আপনি ভালো হতে চাচ্ছেন তখনই আপনার এই নিদারুণ অবস্থা, আপনি খাওয়ার টাকা পর্যন্ত পাচ্ছেন না। আচ্ছা, তারপর?
তারপর আপনার অনেক কান্না কাটি, এদিক দিয়ে আমি আর অস্থিরতা সহ্য করতেছি না, বাসায় যেতে হবে, মাকে দেখতে হবে। আমি বললাম যে অ্যারেস্ট হয়ে যাবো, চলে গেলাম বাসে, মারে দেখলাম, মারে দেখে চলে আসলাম। ওই মুহূর্তেই 10 মিনিট থাকলো না, মারে বললাম যে আমি ভালো আছি, তুমি টেনশন করো না। এরপরে আপনার সেলিমের সাথে দেখা করলাম জেলে,
সেলিম তখনও জেলে,
হ্যাঁ তখন সেলিম অ্যারেস্ট। জেলে দেখা করার পরে ও বললো যে তুই তো সেভ, তুই কোনোভাবে ধরা খাচ্ছিস, ধরা খেলে সমস্যা হবে। আমি যে কোনো আমি তার ব্যবসা করতেছি, মনির মামা আমি চলতে পারতেছি না, টাকা নাই, কেউ হেল্প করে না, আমি কোথায় যাবো বল, কার কাছে যাবো? তখন ও ওই সাংবাদিক আনাইছে, আনাই বলে দিচ্ছে ভাই আপনার কাছে রাখেন কয়েকদিন চলেন। সত্য হইলো আপনি আমাকে আপনার বাসায় কদিন রাখবেন, ইনকাম সোর্স নেই কিছু নেই। তো সেই সাংবাদিকের বাসায় আমি কিছুদিন ছিলাম, থাকার পরে আমি অ্যাসোসিয়েট বুঝতে পারলাম যে আমি যেখানে আসি তারা হ্যাপি না।
This track was downloaded from fusionbd.com.
মানে সাংবাদিক রাখলো, নিরুপায় হয়ে রাখলো, তার ফ্যামিলি হ্যাপি না। আমি নিজ থেকে এই জিনিসগুলো ফিল করতে পারি যে কাউকে দেখলে বুঝতে পারি যে কেউ আমাকে দেখলে খুশি না
অখুশি।
সেক্ষেত্রে আমি বুঝে আমি বললাম যে ভাই আমি চলে যাই, আমি জায়গায় আমি ইন্ডিয়া যাবো। সেই কথা বললে আমি সেলিমের সাথে কথা বললাম, দেখলাম যে না ভাই আমি আর কোথাও কোনো ইয়ে পাইতেছ না। লাস্ট টাইম কুমিল্লায় ওই গ্রামটা যেতে গিয়ে একজন লোক আছে, তার মাধ্যমে যাই হোক কোনোভাবে ইয়ে করে আমি বডিতে করে রানে করে ফ্যান্সি বডিতে বেঁধে জীবনে মানে সেটা মৃত্যু পর্যন্ত সম্মুখীন হয়ে আমি ঢাকায় নিয়ে আসতাম। এমনও
আপনি ইন্ডিয়া থেকে ঢাকায় নিয়ে আসতেন ওই ওই ব্যবসায় জুড়ে জড়াই গেলেন?
মানে সেটা আমি লাস্ট কোনো উপায় না পাই, মানে চলতেই পারতেছি না, মানে ভাত তো দূরে কথা, এক টাকা পানি খাওয়ার মতো অ্যাবিলিটি আমার নেই, আমার ফ্যামিলি তো দেখা পসিবল না, কারণ আমার ফ্যামিলি মধ্যবিত্ত মানে তখন সচ্ছল না। তো এটা এনে আমি ঢাকায় যে কোনো একজনের বাসায় আমি উঠতাম, ওখানে বডি খুলে ওই লোকদেরকে দিতাম, এখানে মেয়েরাও খেত, ওই মেয়ের বাসায় উঠতাম,
যে বাসায় উঠতেন সে বাসার লোকজনও ফেন্সিডিল খাইতো।
হ্যাঁ, ওটা যে কোনো এক সাবেক নায়িকা ছিল।
ওকে, ঠিক আছে।
দ্যাট মিন্স ওই সাংবাদিকের মাধ্যমে এগুলো হচ্ছে। তো এর মধ্যে ওই ফেন্সিডিল বিক্রি করে সেলিমেরকে জেলখানা খরচ টাকা
দিয়ে যে কাজটা মানে এটা সাংবাদিকই আপনাকে ম্যানেজ করে দিয়েছে এইভাবে যোগাযোগ করার জন্য?
না, ওটা ওই যে মানে আমার ফ্রেন্ডের যে লোকটা আছে
ওই যে আগে যে
সাথে ছিল, হ্যাঁ
ওকে,
তার মাধ্যমে আমি তার অবসরে এই জিনিসটা আমি করছি যে আমি আর কদিন একজনের উপরে চলবো, রিস্ক নেই, যাওয়ার হবে।
আচ্ছা,
তো এইভাবে আমি এক মাস বডিতে করে আনছি, আনার পরে আপনার প্রায় তিন চার দিন আমি খালি একমাত্র আল্লাহ আমার সততা ছিল, বিদায় আল্লাহ আমাকে ভালোবাসছে বিদায়, চেকের সময় আর দুই আঙ্গুল চেক করলে আমার ধরা খাইছি, সেখান থেকে আল্লাহ আমার বাঁচা নিয়েছে, কারণ আল্লাহ এতটুকু কনফিডেন্ট যে সবার মনের খবরটা জানে, সে বুঝতে পারতেছিল, অনুভব করতে পারতেছিল যে আসলে ছেলেটা ভালো হতে চায় কিন্তু এই লাইনে যেতে চায় না, যার কারণে আল্লাহ আমাকে ওই সময় এই দুই সময় আমি আর হবু করে হতে পারিনি। তা ওই সাংবাদিকের বাচ্চা দুধের টাকা দিছি, ওই সাংবাদিকের খরচ দিছি, হুন্ডা খরচ দিছি, তাকে নিয়ে ফেন্সিডিল খেতাম সবসময়, তার নিয়ে চলতাম।
ওই সময় আপনি যখন নিয়ে আসতেন বডিতে?
নিয়ে আসতাম এবং তার কাছেই রিসিভ করতাম, কইলা সে এইগুলো তাদের ডেলিভারি দেওয়া, মানে সেও চলতো, সেলিমের খরচ দিতাম, আমি নিজে চলতাম। এইভাবে চলার পরে একদিন যদি আমি দেখি যা পারতেছি না, তা ওই যে আমার যে কুমিল্লার যে মালিকটা তার এক যে কোনো এক ফ্রেন্ড ছিল সার্জেন, সেও মাদক সেবন করতো।
আচ্ছা,
তার মাধ্যমে
পুলিশের সার্জেন্ট?
হ্যাঁ, তার মাধ্যমেই আমি ওই সার্জেনের সাথে পরিচয় ছিল এবং আমি আমার জীবনের সব কথা বললো, বললে আমি তাকে ভাই ডাকছি, বলছে ভাই আপনি যদি বিলিভ করেন তাহলে আমাকে একটু হেল্প করেন, সহযোগিতা করেন। পরে আসলেই সে ভালো, কারণ মানুষ তো মানুষের জন্যই, সে আমাকে বিশ্বাস করছে এবং আমি অনেক দিন তার সাথে যে কোনো একটা সিগনালে এর মধ্যে অনেক ডিউটি করছি, সে কখনোই ঘুষ খেত না, এটা আমি নিজে বাঁচতে দিচ্ছি, আমি তার সাথে ছিলাম, কিন্তু সে আমাকে বাঁচানোর জন্য এটা আল্লাহ ছাড়া কাউকে আমি বিশ্বাস করতে পারবো না, সে মানে দুই হাজার টাকা যাই পেতে ওই আমি নিতাম, বলে যা তুই চল আমার লাগবে না, আমি বিলিভ করতে পারবো না যে ওই দুই সময়টা আমি তাকে কতটা সে আমাকে সাপোর্ট দিচ্ছে।
আচ্ছা,
তো তার মাধ্যমেই সে যেহেতু মাদক সেবন করতো এবং তার কিছু সার্কেল ছিল মাদক সেবন করতো, তার মাধ্যমে আমি এমন একটা গ্রুপে মানে আন্ডারওয়ার্ল্ড গ্রুপে ঢুকে গেলাম এই মাদক সেবনে বিশাল বড়। এখন আমি তো ঢুকে প্রথম আমি বুঝতে পারি না যে তারা এত বড় মাফিয়া ইয়া, তারা আমাকে প্রথম বলছে ও পারবে না, আমাকে দেখে বলতেছে, আমি বললাম যে ভাই আমি বাঁচার জন্য আপনি আমাকে মানুষ মারা ছাড়া যে কোনো কাজ দেন আমি প্রস্তুত, কারণ তখন আমার একদম লাস্ট বর্ডার, যাওয়ার তো পিঠ নাই, মানে আমি পড়ে যাওয়ার অবস্থা, মানে মৃত্যু আমার কনফার্ম। তো সে বললো ঠিক আছে দেখবো আপনি, তো সে আমাকে নিয়ে গিয়ে একটা মোটর সাইকেল কিনে দিল
ওই সার্জেন্ট।
হ্যাঁ, না না, ওই সার্জেন্টের মাধ্যমে যে
বন্ধুর কাছে গেলাম,
যে জুনে আমি ক্রাইম জুনে ঢুকলাম, এর মধ্যে ওই ট্রেন জন্য ঢুকার পরে দেখি যে উনি তো ফ্যান্সি বিশাল সম্রাট। আমার আমি কিভাবে সবচেয়ে বেশি আশ্চর্য হচ্ছে যে লোকটি লক্ষ লক্ষ হাজার হাজার বোতল ফ্যান্সি নামাচ্ছে, জনগণকে ধ্বংস করছে, বাট সে একটা ফ্যান্সি খাচ্ছে না, একটা সিগারেট খাচ্ছে না, একটা চা খাচ্ছে না, অথচ পাঁচ একটা নামাজ পড়তেছে, এবং সেও একজন ভালো টেরর ঢাকা শহরে। তো আমার কাছে সে দেবতা, এই কারণে যে ওই সময়টা সে যে ব্যাপারটা আমাকে দিছে, ভালোর জন্য না দিলেও খারাপের জন্য দিলেও ওই সময় আমার ভালো ভালো, কারণ সে আমাকে বিশ্বাস করে ওই সার্জনের কথা, সার্জনের ফ্রেন্ড ছিল সে, সেও মাদক ওই সাজেন দিত, তখন আমার সাথে ওইভাবে ইন্ট্রোডিউস করে দেবে, বললো যে ভাই ওর একটা ব্যবস্থা করে দিত। তা আমি জানতাম না যে সে তার এই ক্রাইম জগতে, তখন সে নিয়ে গেলো, নিয়ে গেলে সে আমাকে হুন্ডা কিনে দিল। ফার্ম গেট আমাদের সিনেমা হলের পিছনে একটা ম্যাচ আছে, ওই ম্যাচে আমাকে ভাড়া দিল, একটা সিট নিয়ে দিল। নিয়ে যাওয়ার পর আমাকে সে যাচাই করতেছে, কারণ ওরা তো এইসব ক্রাইম জগতে কিন্তু আগে আপনাকে যাচাই করবে, সবকিছু বিলিভ করে দিয়ে দিব, কিন্তু আপনার পিছনে সোর্স থাকবে। তা আমি তো এগুলো বুঝতে পারিনি, আমার কথা হচ্ছে যে আমি একটু ডাল ভাত খামো, কোন রকম বাইকে থাকলে চলে, আমি ওই মাইন্ড নিয়ে চলতেছি। তো প্রথম দিন আমাকে সে একটা ব্যাগ কিনে দিল, মোটর সাইকেল করে করলো, এমুক জায়গা আসেন, ওইখান থেকে আপনার মাল দিতেছে। সে নিজেই সব মালটা দিল, 20 পিস ফেলতে দিল। আমি বললাম ভাই আমি বিষ্ণু কোথায় গেলো, আমি তো চিনি না কাউকে। আপনি ঘুরতে থাকেন এমুক জায়গায়, যেমন সংসদ ভবন, কিছু কিছু পয়েন্ট ছিল যেখানে গিয়ে চুপচাপ বসে থাকা যেত, কেউ ডিস্টার্ব করতো না। তখন ওই ভাই আমাকে ফোন দিত যে এমুক জায়গায় যাও, এমুক একটা লোক এসছে, তাকে একটা দিয়ে টাকাটা নিয়ে দাও। তো আমার এইভাবে মনে করেন যে পার পিসে সে আমাকে একটা বেতন না, সে আমাকে একটা কমিশন দিত 30%, আর 200 টাকা হুন্ডা তেল দিত, এই দিত, আর মোবাইল খরচ দিত 100 টাকা। তা মোটামুটি সুন্দর আমি চলতেছি।
সেলিম তখনও জেলে?
হ্যাঁ তখনও সেলিম জেলে, এবং সেলিমকে আমি তখনও খরচ চালাচ্ছি এবং বলছি যে আমি এমন জায়গায় এই পজিশনে আছি।
ও তখন আপনি সেলিমের খরচ চালাতেন এই টাকা দিয়ে? আচ্ছা।
এবং জেলে আমি ওকে সব, আমি যে বাইরে চার ছত্রছায় আছি কিভাবে কি করছে সব কিছু ওকে আমি টাস্ক করছি। তো বলো ঠিক আছে তুই থাক, কোনো রকম থাক, আমি খালি বের হয়নি। এক পর্যায়ে আপনার সবকিছু আস্তে আস্তে ওই সারাদিনই আমি 20টা মাল সেল দিলাম। সেল দেওয়ার পর 30% আসলো। তো রাত 11টার সময় সংসদ ভবনে বসে বস আসতো, আমি ওনাকে টাকাটা বুঝে দিয়ে দিতাম।
কারা খাইতো এগুলো, মানে আপনি যে যাদের কাছে?
মানে আমি আপনাকে বুঝাতে পারবো না, মানে বিলিভ করতে, এত উচ্চ পর্যায়ের, এত হাই ক্লাসের লোকজন, অকল্পনীয়। আসলে মাদকটা মোটামুটি 24 ঘন্টার মধ্যে ইচ্ছে করলে প্রশাসন বন্ধ করতে পারে। শুধু প্রশাসনের দোষ দিলে আপনার উদ্যাতন অনেক কর্মকর্তা যেটা বিলিভ করার মতো না, মানে আমার মতো লোক সেলিগ ওইখানে যাওয়ার কোনো যোগ্যতাই তাদের নেই, আমার নেই, যে আমি তাদের কাছে যাব। অথচ তারা আমাকে তখন ওই সিন্ডিকেটে, আমার নাম ছিল খান সাহেব, ওই মাফিয়া ডনের মধ্যে, মানে ওই আমাকে তাদের একটা সিন্ডিকেট নাম থাকে, ওই নামে আমার নাম ছিল খান সাহেব, খান ভাই বলে আমাকে সবাই ডাকত। মানে এত হাই ক্লাস, এত হাই ক্লাসের লোকজন আমাকে খান সাহেব করে যে রেসপেক্টটা করতো, বসতো, চা খেতাম, সিগারেট প্যাকেট দিত, মানে বাবা সমতুল্য, কিন্তু আমাকে ফ্রেন্ড বানিয়ে ফেলছে, আমি বিলিভই করতে পারতাম না। এবং আমাকে 100-200 টাকা বেশি দিয়ে দিত, কারণ নেশাকুদদের একটা জিনিস দেখছি আমি আমার লাইফে, তারা ওয়েট জিনিসটা পছন্দ করে না, কখনই করে না, সে যত ক্লোজই হোক, খুব বিরক্ত করে, এটা একটা নেশাদের জন্য খারাপ। তো এটা এমন করতে করতে আমি 3 মাসে সে মালিককে বিশ্বাস অর্জন করছি, 5 লক্ষ টাকা কামাই দিছি, বিনিময়ে আমিও কামাইছিলাম 1 লক্ষ টাকা, কিন্তু দৈনিক যা কামাইছি আমার দৈনিকই খরচ হয়েছে, 3 বেলা হোটেলে খাওয়া, সিগারেট খরচ, এটা সেটা খরচ হয়ে যেত, আমি আমার টাকা রাখতে পারতাম না, কিন্তু মালিককে সম্পূর্ণ বুঝাই দিতাম। এর মধ্যে মালিককে আমি বললাম যে ভাই আমি এলে না থাকবো না। তো সেলিমেরও জামিন হচ্ছে হচ্ছে করে প্রায় 1.5 বছর হয়ে গেলো, 2 বছর হয়ে গেলো, খবর নেই। 2 বছর পর সেলিম জামিন পেল। আমি সেই বড় ভাই হতে পারে সবার কাছে খারাপ, আমার কাছে সে আল্লাহর পরের স্থান, এই কারণে যে সে দুই সময়টা অনেক বড় সাপোর্ট করছে, যেটা আমার বাবা মা আমাকে করেনি। এবং সেই আমার যে পুলিশ ভাইটা আছে, আমি দোয়া করি আল্লাহ যেন তাকে ভালো রাখে, সে আছে কোথায় আমি জানি না, আমার সাথে অনেক এখন যোগাযোগই নেই টোটাল। আমি
তারপরে কি হলো, মানে যখন আপনাকে, আপনি এই ব্যবসার সাথে জড়িত, ওইখান থেকে তো আপনি সরে আসলেন, এক পর্যায়ে আপনি সরে আসলেন, কিভাবে সরে আসলেন?
সরে আসতে বলতে যখন আমাকে 20টা করে দিল, আস্তে আস্তে 40টা হলো, 50টা হলো, দৈনিক এক পর্যায়ে গিয়ে আমি মাল প্রতিদিন সেল দিচ্ছি 150
করে। আপনি ফেন্সিটি সবার কাছে দিয়ে দিতেন?
হ্যাঁ। এখন আপনার ঢাকা বার্সে যেতে শুরু করে উত্তরা লাস্ট আমার বর্ডার ছিল আমিন কমপ্লেক্স, এর মধ্যে পুরো ঢাকা সিটি, ধানমন্ডি, উত্তরা, গুলশান, বলেন যা বলেন, এভরিথিং, সারাদিন মোটর সাইকেল চালাইতাম, রাফ অ্যান্ড টাফ সারাদিন, আর ক্লান্তি লাগতে নেই, বুঝতেই ওই যে খাওয়া শিখছি ওটা খেয়ে কন্ট্রোলে থাকতাম, মানে ওটা খেলে আমার টায়ার্ড লাগতো।
আপনি নিজেও খাইতেন, আপনি সেলও করতেন? হ্যাঁ।
আচ্ছা। তো আবার ওই যাদেরকে দিতাম তারাও আমার খান সাহেব নান একটু খান দিত। তো দেখা যেত এক পর্যায়ে এত পরিমাণ খাইছি, তো একদিন আমি আপনার সোনারগাঁর মধ্যে আসতেছিলাম বাংলা মোটরের ডেলিভারি দেওয়ার জন্য। তো এর আগে আবার বসের সাথে আমি ওই আপনার কি বলে এটাকে, যে একটা চাইনিজে বসে আমরা কফি, কুল কফি খেয়েছিলাম মাল খাওয়ার পরে। তো আমাকে বললো খান সাহেব এটা খান, কুল কফিটা ভালো। তো ওইটা খাওয়ার পর আরো ফিলিংস একটু ভালো লাগতেছে নিজের কাছে, সেক্রেটারিকে আমি বললাম যে বস তাহলে আপনি যান গা, আমি আমার ডেলিভারি আছে চলে যাই। তো আমি যে এত সেবন করছি মানে মানসিক সেন্স যে আমার নাই সেটা আমি কখনোই বুঝতে পারিনি। আমি সালে ডেলিভারি দিয়া বাংলা মোটর থেকে ক্রস করে সোনাগাতে যাওয়ার সময় দেখি চেকপোস্ট, তা আমার সাথে আমার এক ফ্রেন্ড ছিল, ওকে আমি কিন্তু নামাই দিছি। ওরে বলছি তুই নেমে যা চেকপোস্ট, বাট আমি কিন্তু চিন্তা করি না যে আমাকে থাম, আমার এখান থেকে টান দিতে হবে। আমি নর্মালি আমাকে হাবিল তার ব্রেক দিছে, আমি দাঁড়ায় গেছি। আমার ওই খাওয়াটার সময় অর্ধেক ছিল আমার গাড়ির উনসেটের উপরে রাখা, সে ধাম করে ওই জায়গায় আপ দিচ্ছে। আপ দিচ্ছে বলে এটা কি, আমি বললাম যে মার ওষুধ বাইর করে বের করে পরে দেখেন ছিল, তো সে করে সার ধরছি। তখন আমার সেন্স নেই যে আমি হুন্ডা টান দেবো, আমি নর্মালি হুন্ডা থামাই না। কি সে বলেন এরকম অহরহ ধরছে, বছরের খবর দিয়েছে, টাকা কন্টেকশন দিয়ে দিয়েছে, ছেড়ে দিচ্ছে, অ্যাভেলেবেল হয়েছে। সুতরাং আমরা এগুলোর ভয় পাইনি। তো তার সাথে মোটামুটি একটা কন্টেক্ট আমার হয়ে গেছে, বছর টাকা নিয়ে আসতেছে। এর মধ্যে এক এসপি আসলো, আসাতে আর ছাড়া হলো না।
এটা কোন সময় মানে ক্যাটেগরি গভর্নমেন্টের সময়?
ক্যাটেগরি তো তাদের আমার সময়, কারণ ওই তখন আমি সেলিমের মামলায় ফেরারি লাইফ কাটাচ্ছি। তখন আমি মানে এই বড় ভাইয়ের আন্ডারে চলে গেলাম।
তার মানে আপনাকে তখন পুলিশ ধরলো এবং আপনি জেলে? আচ্ছা,
আমি জেলে গেলাম। জেলে যাওয়ার পরে এখন তো ফার্স্ট আমি জেলে গেলাম, আমি তো কান্নাকাটি করতেছি যে হ্যাঁ কি হবে আমার, কি দেখবে আমাকে, কি বের করবে, ফ্যামিলিও জানে না যে আমি কোথায় আছি। সেলিম তখন আমাকে অনেক বড় একটা সাপোর্ট দিয়েছে, সে নিজের টাকা খরচ করে জেলের থেকে তার রুমে টাকা পয়সা খরচ করে আমাকে নিল, নিয়ে সে আমাকে গোসল গোসল করে খাওয়ালো। খাওয়ালে পরে ওইখানে একটা জিনিস দেখলাম যে কি বলবো ভাই, মানে বাংলাদেশের গাড়ি চোরের মেন সর্দার তার নাম শামীম।
আচ্ছা, আমরা ঠিক এই যে আপনি জেলে গেলেন, জেলে যাওয়ার পরে কি হলো, জেল থেকে কিভাবে ছাড়া পেলেন এবং তারপরে আপনার জীবনে যে ঘটনাগুলো ঘটেছে, দুর্ঘটনাগুলো একের পর এক ঘটেছে এবং শেষ পর্যায়ে আপনি এখন যে জায়গায় আছেন, সব গল্প আমরা শোনাবো আমাদের শ্রোতাদের। এবং আমরা আজকের এই গল্পটা নিয়েই থাকতে চাই। এই গল্প শোনার পরেই অনেকেই চিন্তা করতে পারবেন যে মাদক জিনিসটা একটা মানুষকে কিভাবে ধ্বংস করে দেয়, তার জ্বলন্ত উদাহরণ আপনাদের সামনে রয়েছে। আপনি কান পেতে থাকবেন এবিসি রেডিওতে। হ্যালো 8920, একটু পরেই মানে সংবাদের পরপর আবারও ফিরে আসবে, আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। আমরা সংবাদের বিরতি নিচ্ছি, 12:20 সময় আমরা সেলিমকে নিয়ে আবারও ফিরে আসবো, আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। আপনি মন খুলে মনের কথা বলতে পারবেন এবং সেটা বলার জন্য নির্দিষ্ট একটি সেল নাম্বার রয়েছে, আবারও বলছি 9115668 9115668। দিন রাত 24 ঘন্টায় নাম্বারটি খোলা রয়েছে আপনার জন্য, আপনি এখানে ফোন করতে পারেন, ফোন করে বলতে পারেন আপনার মনের কথা, আপনি যে কোনো কিছু আমাদেরকে বলতে পারেন। প্রয়োজনে আপনার সাথে আমরা যোগাযোগ করব, কিংবা আপনাকে আমরা স্টুডিওতে নিয়ে আসব, নিয়ে এসে আপনার কথাগুলো আমরা সবাইকে জানিয়ে দেবো। আমরা বিশ্বাস করি একজন মানুষের জীবনের অভিজ্ঞতা হাজার জন লক্ষ মানুষের জীবনকে শুধরে দিতে পারে। যেমন সেলিম আজকে আমাদের স্টুডিওতে এসেছেন, তার যে মাদক জীবনের গল্প, তিনি মাদক নেন এবং দীর্ঘ একটা সময় ধরে মাদকের সাথে থেকেছেন, তার যে রিয়ালাইজেশন, তার যে মূল্যায়ন তার জীবন সম্পর্কে, সেই সব গল্প আমরা শুনছিলাম। চলুন আবারও সেলিমের কাছে ফিরে যাই। সেলিম ভাই,
জি ভাই,
আপনি এই গল্পের এই পর্যায়ে ছিলেন যে আপনি ধরা পড়লেন, ক্যাটেগরি গভর্নমেন্টের সময় আপনি ধরা পড়লেন এবং সেই সময় আপনার বন্ধু সেলিম জেলে ছিল, সে বিভিন্ন ব্যবস্থা করে আপনাকে তার যে সে যে কাস্টোডিতে থাকতো সেখানে নিয়ে গেল। হ্যাঁ বলেন, তারপরে গল্প কি হলো?
তো তার রুমে নেওয়ার পরে সে আমাকে গোসল টোসল করে খাওয়া দাওয়া ঘুম পাড়ালো। ঘুম পাড়ানোর পরে আমি রাতে উঠলাম, উঠার পরে ফাইলটা দিল, আমি তো নতুন কিছু বুঝি না। তখন তাকে সে বললো যে কেমনে কি হলো, তখন সে আমাকে অলস একটা জিনিস বলে গেছে, যদি কখনো কোনো জায়গায় ধরা খাস অন্য নাম দিবি, এই নামে ধরা খাইছে আমাদের যে মামলাটা ছিল। তা আমি ওই জিনিসটা টেকনিকে হঠাৎ করে ভুয়া নাম মানে দিলাম, দেওয়ার পরে যাক আল্লাহর হুকুম মনে হচ্ছে সততা ছিল, আমি বের হতে পারছি।
তখনও কি সেলিম জেলে থেকে গেল?
তখন জেলে সেলিম, তখনও জেলে সেলিম থাকা অবস্থায় আমি দুইবার ঢুকে দুইবার বের হয়েছি, দুইবার অ্যারেস্ট হয়েছি। তো এর মধ্যে যা ফ্যামিলি খবর পেলো, কষ্টটা তখনই গেল যে আমার মা খুব গরিব একটা ঘরের ফ্যামিলির একটা মেয়ে, মানে আদি যুগের মেয়ে, রাম মতো মানে আদি যুগের দেখে পড়াশোনা জানতো না, তো সে মা দেখা যেত যে আমার বোন জামাইকে পাঠাতো খরচপাতি দিয়ে, যে আমার ছেলেকে দিয়ে আসো, আমার মা খুব বৃদ্ধ। তো আমার বোন জামাই অনেক সময় খরচ দেখা যেত যে সাথে আমার মা 500 টাকা দিছে, সে আমাকে কোনো রকম 200 টাকা না পারতে দিছে। এইভাবে প্রায় 1.5 লক্ষ টাকা আমার মার গেছে চলে আমাকে জামিনে বের করতে। তো এর মধ্যে আমি ভিতর থেকেই, আমার এক ফ্রেন্ড ছিল, সেই ফ্রেন্ড আমাকে হেল্প করছে 10,000 টাকা দিয়ে। টোটাল আমার জামিনে বের হতে লাগছে 15,000 টাকা। আমি বের হয়ে মার থেকে যখন শুনলাম যে 1.5 লক্ষ টাকা আমার পিছে ব্যয় করছে, আমি বললাম ইম্পসিবল, সম্পূর্ণ খরচ গেছে 25,000, এর মধ্যে আমি 10,000 দিলাম। পরে যখন বুঝতে পারলাম যে আমার বোন জামাই আমার মা আমার মানে দুর্বলতার সুযোগ নিয়ে আমার মার থেকে হাতায় নিছে, আমি কিছু বললাম না, আমি বললাম যে আমার ভাগ্য খারাপ। তখন আমি আর ফ্যামিলিতে ফিরে গেলাম না, আবার ফিরে লাইফে পলাই গেলাম। সেই আবার আগে রাস্তা আসলাম। তো আমি তার ছোট ভাইও, আমার বসের ছোট ভাইও এই ব্যবসা করতো। তো সে বললো যে খান সাহেব চলেন ওইখান থেকে পেমেন্ট নিয়ে আসি, পেমেন্ট নিয়ে ঢাকার বাড়ি চলে যাবো মাল আনতে, তো আপনাকে নিয়ে যাবো।
আচ্ছা,
তখন আমি এই লাইন থেকে মানে ছেড়ে আসতে চাচ্ছি মাত্র। তো আমি বললাম যে ভাই ডাকলো টাকা আনতে তো যাবে, এখানে তার মাল ডেলিভারি দেওয়ার দরকার নেই, তার সমস্যা নেই। তো ওই বসের যে ছোট ভাইয়ের ফ্রেন্ড, ওই ওকে বাস আবার ধরাই দিচ্ছে, তা আমি নিরহ আমারও সাথে ধরাই দিচ্ছি। তখন আমাদের রিকভারি দিয়েছে আপনার 60 পিস মাল, 1.5 লক্ষ টাকা।
60 পিস মানে কি আপনি তখন ফেসিলিটি
না নতুন ওই বসের যে ছোট ভাই?
আচ্ছা, আপনি যে মালটার কথা বলছেন সেটা হচ্ছে 60 পিস ফেসিলিটি? আচ্ছা।
তো আমার দুঃখ এই জায়গায় যে আমি আল্লাহ এটা জানি না, কিছু করলাম না, আমার অযথা আমি অ্যারেস্ট হইলাম। আমি তো কান্নার করতেছি, ভাই আমার তো এবার ফ্যামিলি বিশ্বাসই করবে যে এটার সাথে আমি জড়িত মনে হয়, আমি আসলেই ব্যবসা করি। তো খুব কান্নার করলাম, বললাম ভাই আমার পৃথিবীতে কেউ নাই, আপনি আমার ভাই না করলে আমি শেষ। তখন সে বললো যে ভাই খান ভাই আপনি চিন্তা করেন না, আপনার দায়িত্ব আমার, আমি ভাই করবো। তো টাকা হলো যে সব কিছু হয় এটা বিলিভ করলাম আমি সেদিনই, যে 1 মাসের মধ্যে আমি 8 পিস ফেন্সি নিয়ে 9 মাস জেল খাচ্ছি, আর 60 পিস ফেন্সি নিয়ে মাত্র 1 মাসের মধ্যে 1.5 লক্ষ টাকা আমরা দুজনে বের হয়ে গেলাম। অবিশ্বাস্য একটা, এবং আমি যে বের হবো আমি কখনো চিন্তাই করতে পারিনি। বের হওয়ার পরে আমি আর তাদের সাথে যোগাযোগ করিনি, টোটাল ওই ক্রাইমটার সাথে আমি যোগাযোগ করিনি, আমি নাম্বার টাম্বার চেঞ্জ করে আমি পলাই গেছি। শুধু বসের সাথে যোগাযোগ রাখছি যে ওনার মধ্যে আমি সততা পাইছি। আমার নাম শুনতো যে আমার লাইফটা যে তার দ্বারা নষ্ট হয়েছে, মানে যে এই স্বীকৃতিটা সে দিচ্ছে ওইখানে সাইকেল হয়েছে, যে গাড়ি চোরের সারা বাংলাদেশ সর্দার তার নাম হচ্ছে স্বামী।
আচ্ছা,
তো আমার বলতো সে, তা আমি তো ড্রাইভিং জানি, সে আমার আবার অফার দিচ্ছে যে তুমি আমার ইয়াতে আসো। আমি ভাই আমি এইসব করবো না, আমি টোটালি অবৈধ কোনো লাইনে যাইতে ইচ্ছুক না, কেন আপনারা আমার নিতে আসেন বারবার, মানে গাড়ি চলে সদর অফার দিচ্ছে, এই কারণে যে আমি ড্রাইভিং জানি, তারা অবৈধভাবে গাড়ি যে চুরিগুলো করে সেগুলো তো ডুপ্লিকেট চাবি বানায় তারপর করে, তো সেই গাড়ি চালায় নিয়ে আসার জন্য আমাকে সে মাসে 20,000 টাকা অফার দিছে। আমি বলছি না আমি করবো না, এবং আজও তার সাথে আমি যোগাযোগ করিনি।
আচ্ছা,
এবং তার কোনো সেল নাম্বার বর্তমান আসে নাই, আমি সব নাম্বার চেঞ্জ করছি, কোনো লোকের কোনো লোকের সাথে আমার যোগাযোগ নেই। আমি বের হয়ে আসি, এখন কীভাবে চলবো আমি? তো এর মধ্যে আমার বন্ধু বান্ধব কেউ আমাকে সাড়া দিচ্ছে না। আমার খুব কাছে কিছু ছোট ভাই আছে আমার এলাকা ভিত্তিক, যেমন সোহেল, বাপ্পি, রুবেল, তুলজ, ওরা মানে তারপর রোজেন, সোজেন, ওদের মধ্যে একটা মুভমেন্ট ছিল যে আসলে সেলিম ভাই মানে ভালো হইতে চায়, মানে এই মুভমেন্ট আল্লাহ তালা মানে ওরা বিলিভ করছে আমার প্রতি। তো ওরা সবসময় আমার 50 টাকা 100 টাকা কিংবা 5টা টিকিট কিনে দিত সেলিম ভাই খান। তা আমি আবার সবসময় ছোট ভাইদের সাথে খুব ফ্রি চলতাম, ভাই টিকিট কিনে দিতে পারছে।
তখনও আপনি ফ্যান্সি ডিলার সিগারেট নিয়েছিলেন?
না, তখন আমি সিগারেট খাই মানে মাদক, তখন আমি তো আর এই লাইনে ছিলাম না,
কেনার টাকাও নেই,
কেনার টাকাও নেই, কারণ আমার তখন মাদক ছিল ফেন্সিডিলের দাম ছিল 500 টাকা, আমার সেই অ্যাভেলেবিলিটি ছিল না। তো যেই ক্রেতারা ছিল তারা আমার মাধ্যমে, যারা পরিচিত কাছের লোক বিশ্বাস করতো, তারা আমার ফোন দিলে আমি আবার কালেক্ট করে দিতাম, ওইখান থেকে হয়তো 20%, 30% খাইতাম, ওইভাবেই খাইতাম। তখন আমি মাদক লাইন টোটাল আসতে ছেড়ে দিলাম। এর মধ্যে ওই আমার যে বস, সেও অ্যারেস্ট হলো, সে অ্যারেস্টের ভিতরে আসলো। তখন আমি ভিতরে দ্বিতীয়বার ভিতরে যাই তার ভাইয়ের সাথে, তখন সে তো আমার বকাবকি, আমি বললাম যে ভাই আমি এই জগৎটা থাকবো না, আমার এই লাইফের হিস্ট্রি, আপনি আমাকে ভাই একটু দয়া করেন, আপনি তো বহুত মানুষের বহুত কিছু করছেন। তার মধ্যে একটা জিনিস দেখছি যে সে তাকে সত্য কথা বললে সব কিছু আপনার জন্য করবে, কিন্তু তার সাথে যদি আপনি ডুপ্লিকেট কিছু করার চিন্তা করেন তাহলে সে আপনি বিশাল ক্ষতি করে দেবে,
ফাঁসাই দেবে। আচ্ছা,
মারবে না কাটবে না, কিন্তু বিশাল লাইফ নষ্ট করে দেবে, এই টাইপের লোক খুব টেনে। তো সেই আমার ফিল্ডটা বুঝতে পারছে যে আসলে ছেলেটা মানে ভালো হইতে যেতেছে, তো সে আমাকে বিদায় করে দিল, আমি চলে আসলাম। চলে আসার তো এখন তো ভাই আমি যে রিস্কাও চালাবো সেখানেও পরিচিতির দরকার, আমার পরিচিতি, একটা দোকান লাগবে সেখানে পরিচিতি দরকার, কেউ আমার পরিচিতি নেই। তো ওই সময় এই ছোট ভাইগুলো মনে করেন আমাকে জাস্ট তদনগর চলার জন্য যেমন একটা চা খেতে হয়, একটা সিগারেট খেতে হয়, সেই সামর্থ্যটা আমার ছিল না। ওই যাতে ফ্যামিলির সাথে কোনো যোগাযোগ নেই, এই ছোট ভাইগুলো দূরে দূরে গিয়ে গিয়ে আমাকে এই সাপোর্টগুলো দিচ্ছে। আমি ওদেরকে অনেক পছন্দ করি এবং ওদের আমার বিশ্বাস, আমি ওদেরকে ইনশাল্লাহ এটা বিলিভ করাবো যে তোমার সেলিম ভাই ভালো হতে চায় এবং ভালো হবে, সেই বিলিভটা আমি ওদেরকে অবশ্যই করিয়ে দেবো।
আচ্ছা,
ওরা আমাকে এখন শুনতেছে এই জন্য আমি ওদের নামগুলো বললাম।
আচ্ছা, তারপরে আপনি আপনি তো সেন্সিবল থেকে আপনি একসময় ইয়াবার দিকে এসেছেন, ইয়াবা সেবন করেন, আপনি এখনো কিছু ইয়াবা নেন, তো ইয়াবাটা আপনি কিভাবে ইয়াবার কাছে আসলেন কিভাবে?
ইয়াবাটা হলো ইয়াবাটাও কিন্তু আমি সেলিমের মাধ্যমে, মানে একদিন
আপনার সেলিমও কি ড্রাগ অ্যাডিক্ট ছিল?
হ্যাঁ, সেলিম সেলিমের সাথে অন্তরঙ্গ ভাবে সব কিছু সেবন করছে,
হেরোইন থেকে শুরু করে
সব এভরিথিং।
আচ্ছা,
ও যে মানব সম্রাট সেটা আমি পরে বুঝতে পারছি, যখন আমার লাইফটা দেখলাম যে কেউ আমাকে সাপোর্ট দিচ্ছে না, তখন আমার ওর ছায়া ছাড়ার কোনো ওয়ে নেই, বাঁচতে হবে তো আমাকে, উইদাউট ফ্যামিলি আমার চালাতে হবে, কিন্তু ফ্যামিলি তো আমাকে সাপোর্ট দিচ্ছে না, কারণ ফ্যামিলি তো আমি যেতে পারছি না, তখন আমি আনম্যারিড। তখন আমাকে সেলিম বলতে সেইটা খা, তখন দেখলাম যে সাদা একটা পেপার প্রোভাইড করলো, এটাকে বলে ফুল পেপার বলে।
আচ্ছা,
তো দেখলাম টাকা পেঁচিয়ে পয়সা দিয়ে কিভাবে আগুন দিয়ে মানে সিগারেটের মতো উল্টা টান দিতে হয়, আমাকে এইভাবে শিখালে পরে আমি টান দিলাম, এটা কোনো ফিলিংস পাই না, মানে এটা নেশার যে বুঝতেই পারি না, খালি দোয়া। তো একটা পর্যায়ে সেইভাবে নিতে 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 সিলিম তো চলে গেল, তা আমি এইভাবে জড়াই গেলাম, দু চারটা এইভাবে আমার পরিচয় করে দিয়ে গেলো, যাদের লাগে মানে কাস্টমার যারা আমার ফোন দিত কাছের লোক আমি কালেক্ট করে দিতাম, দিনে ওটার যে পার্সেন্টেজ মানে 20-50% থাকতো, ওটা দিয়ে আমার আমি চলতাম সোজা কথা। তো একটা জিনিস দেখলাম কি বিরাট যে ইয়াবা জিনিসটা যে কত নোংরা, মানে নেশা মানুষকে এতটা নিচে করে দেয় যে কীট পতঙ্গ তাদের মানে মান সম্মান থাকে কিন্তু নেশা ক্ষেত্রে খুব থাকে না, এটা বিবরণটা আমি
আপনার আপনার নিজের জীবনের অভিজ্ঞতা শুনছি।
আমার আমার এটা আমি আমার নিজেকে দিয়ে প্রমাণ পেয়েছি বলে আপনাদেরকে বলতেছি, যে সব লিসেনারদেরকে বলতেছি যে ভাই নেশা বলতে পৃথিবীতে সব মানুষেরই কোনো না কোনো কিছু আছে, টাকা নারী এভরিথিং সব কিছুর একটা নেশা আছে, ইটস ওকে, বাট কেউ দয়া করে ইয়াবাটা আমার যারা ইয়াং জেনারেশন আছে তাদের কাছে আমার বিনীত রিকোয়েস্ট, আমার আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি যে আপনারা কেউ ইয়াবাতে আসক্ত হইন না, এই কারণে না এইটার প্রতিক্রিয়াটা এতটাই খারাপ যে ছেলে মাকে অন্যের কাছে তুলে দিতে দ্বিধাবোধ করবে না, এত নিকৃষ্ট যেটা আমি নিজেকে দিয়ে প্রমাণ পেয়েছি। এই ইয়াবাটা খাওয়ার পরে যারা ফুল অ্যাডিক্টেড নেশাখোর হয়ে যায়, যখন তারা এটা কিনতে পারে না কিংবা কোনো ওয়ে নাই তাদের যোগানো, তখন তারা যেই কোনো কিছু করার জন্য প্রস্তুত। আর এটার প্রতিক্রিয়াটা হয়েছে যে ইয়াবাটা যদি সেবন না করতে পারেন টাইমলিভাবে, এটা পুরো শরীর অঙ্গে আপনার ব্যথা করবে এবং হাড্ডি মেরুদণ্ডতে প্রচণ্ড এফেক্ট করে, এক পর্যায়ে পুরো শরীর, যারা কন্টিনিউ প্রফেশনাল আপনার ইয়াবা সেবন করে তারা যদি কন্টিনিউ সময় যদি এক সপ্তাহ গ্যাপ দেয় তাহলে তারা মারা মানে ফুল মেন্টাল মারাও যেতে পারে, এটা হার্টের জন্য মারাত্মক একটা ক্ষতিকর জিনিস, এটা এতটা শরীর রক্তচাপ করে মানে আপনি নিজে ফিল করতে পারবেন হাত দিলে যে কত স্পিড, এমনি তো মানুষের রক্ত অনেক স্পিড আর তার দ্বিগুণ স্পিড বেড়ে যায়, শরীর প্রচণ্ড গরম করে রাখে, মাথা হিট করে থাকে, ঘুম আসবে না, অস্থিরতা কাটাবে, মানে আপনি যেখানে 2 টাকা জীবনে কখনো চান নাই সেই লোকের কাছে আপনি দ্বিধাবোধ করবেন না,
যে আপনি টাকা দাও
টাকা দাও, কিন্তু যে কোনো হয়তো আপনার দুর্বলতা প্রকাশ করে লোন নেবেন, মানে ঘরের মার চেন নিয়ে যাবেন, কোনো দ্বিধাবোধ নেই। এবং ইয়াবার লাস্ট ফিনিশিং পর্যায়ে মৃত্যু, মৃত্যু তো অনিবার্য আছে কিন্তু সমাজে সবচেয়ে নিকৃষ্ট ভাবে আপনি মারা যাবেন।
আপনি ইয়াবার সেবন করছেন এবং এখনো করছেন, আপনি কতদিন যাবত ইয়াবার সেবন করছেন?
আমি ইয়াবাটা বর্তমানে খাচ্ছি, এটা মানে আমার খাচ্ছি বলতে আমি কমাই দিছি, কমাই দেওয়ার কারণ হলো আমি সমাজকে দেখাতে চাই যে আমি ভালো হতে চাচ্ছি কিন্তু সমাজ আমাকে ভালো হতে দিচ্ছে না, কারণ আমার চারপাশে যারা আছে তারা সবাই অ্যাডিক্টেড, তাদেরকে আমার সংগ্রহ করে দিতে হয়, তাদের অসন্তুষ্টিতে আমি ভালো হতে যেতে চাইলে তারা আমাকে পেন দেয়, ফোন দেয় কেন দিবি না, ধরাই দেবো এসে, আমি তো বিক্রেতা না, ভাই ব্রাদার হিসেবে তোদেরকে কালেক্ট করে দিতাম। তো এক সময় আমি আমার পার ডে 10টা লাগত মিনিমাম ইয়াবাটা, তো যখন দেখলাম আমি যে আমার কাছে টাকা নাই, কোনো ওয়ে নাই, এক্সাম্পল মানে কোনো লাস্ট কোনো ওয়ে নাই, আমি টাকা ম্যানেজই করতে পারবো না, কিছু বিক্রিও করতে পারবো না, খাওয়ার মতো কোনো ওয়ে নাই, তখন আমি অনবরত প্রচুর গোসল করি, তখন আমি এটা ফিল্ডে বুঝতে পারলাম যে মুখ শুকিয়ে যায়, ঠোঁটে এফেক্ট করে, ঠোঁট কামড় লাগে, শরীর ব্যথা করে, মানে মানুষের সাথে সবচেয়ে নিকৃষ্ট বিহেভ করি এবং মানে নিচু পর্যায়ের কাজগুলো সবগুলো মাথায় কাজ করে, যে কোনো কিছু করতে মন চায়। আপনি একলাই খেতে পারেন, এমন একটা নেশা। আর এই নেশাটা সাময়িক, ঘন্টা দুই তিনেক, যারা প্রফেশনাল যেমন চম্পা যেটাকে বলে, আমি নামগুলো উল্লেখ করছি, একটা হচ্ছে চম্পা সুপার, এখন তো নিকিতা কিংবা ভাইয়া বলে যে ইয়াবাটা বের হয়েছিল, তারা গেছিল ফার্স্ট বাংলাদেশে, সেটা তো অনেক আপগ্রেড, 2-3 হাজার টাকা দাম। কিন্তু বর্তমানে আপনার কেরানীগঞ্জ, সিদ্দিক বাজার এইসব জায়গায় মেশিন দিয়ে ওই হিরেন মডিফাই করে ইয়াবাটা করে, যেটা বর্তমানে ফুল পেপারে দিলে দুইটা দিলেই কালো হয়ে যায়, যে 100% হিরেন, এটা মডিফাই করে তৈরি হয়েছে। একটা ইয়াবার দাম 250 টাকা, একদম নিম্নমানের লোক এখন পাচ্ছে, ঘরের কাছে যে কোনো জায়গায় পাচ্ছে, অ্যাভেলেবেল। তো ওটার প্রতিক্রিয়াটা হয়েছে যে ফিলিংসটা আপনার সাময়িক, সকাল থেকে ঘুম থেকে ওঠার পর যে শরীরে তাজা লাগে, যে সুন্দর ইমেজটা লাগে, ঠিক ওইটা যতক্ষণ চার্জ থাকে 2-3 ঘন্টা সেই ফিলিংসটা থাকে, সেই এমেজটা থাকে, যখন ওইটার ঘাটটা কেটে যায়। আর এটার একটা কথা বলি, সেটা হলো যেটা সাময়িক সেক্সুয়াল দিকটা সাময়িকের জন্য উপকৃত, বাট এটা ভবিষ্যতের জন্য লাইফলং করে দেবে ছেলেদের, বিশেষ করে ছেলেদের। আর প্রচুর মেয়েরা ইয়াবা সেবন করে, আমি ইয়াবা অনেক ফ্রেন্ড আমার ছিল আসো, তাদের সাথে যোগাযোগ আছে, কিন্তু বাট আমি তাদেরকে বলি তোমার ছেড়ে দাও, তোমার ছাড় দাও, কারণ এটা বিশাল একটা ইয়া, এটার মানে এত নিচু পর্যায়ে এটা নেশা। আমার জীবনে আমি অনেক কিছু করছি, সেটা মানে বাসার তাগিদে করছি আর ছলনায় করে করছি, কিন্তু এইটার মতো এই মানে এত নিকৃষ্ট নেশা আমি আমার লাইফেও দেখিনি। আজকে আমি লিসনারদের কাছে এটাই বলতে চাচ্ছি যে আমি এইটা সম্বন্ধে এই কারণে বলছি যে নতুন যারা আছে সামনে, যে যুবকগুলা বা যুবতীগুলা আপনারা নিচ্ছেন বা নেওয়ার প্রতি পরিকল্পনা করতেছেন, দয়া করে এই জিনিসটা আপনার করেন না।
আপনি এতদিন পরে যে রিয়েলাইজেশন, যে মূল্যায়নটা করলেন, যে আপনি লম্বা সময় ধরে ফেন্সিডিল খেয়েছেন, লম্বা সময় ধরে আপনি ইয়াবা এখনো আপনি নিচ্ছেন, এবং আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে আপনি ইয়াবার জগৎ থেকে, আপনার যে মাদকের জগৎ সেই জায়গাটা থেকে আপনি বারবারই ভালো হওয়ার চেষ্টা করেছেন, কোনো সন্দেহ নেই, এবং এখন আপনি যেভাবেই হোক ভালো হওয়ার চেষ্টা করছেন, আপনি ইয়াবা সেবন করতে চান না, এই মূল্যবোধটা, এই মূল্যায়নটা আপনার মধ্যে কেন আসলো?
এই কারণে আসলো যে আমি বিয়ে করছি আজকে 2 বছর, আমার আজকে 21 দিন হয়েছে, আমার একটা বেবি হয়েছে, আমার বেবিটা হওয়ার পর আমার লাইফ হিস্ট্রি কিছু আমি একটু তাহলে ব্যাগে যেতে হবে আমার।
জি প্লিজ।
আমার সবসময় ছোটকাল থেকে একটা কষ্ট, অলওয়েজ যখন ম্যাচিউর হলাম জানতে পারলাম যে আমার বাবা মা কে আমি জানি না, এই শুধু এই একটা কোশ্চেন আমার লাইফটাকে নষ্ট করে দিয়েছে, তিল তিল করে, আমি কোনো দিকে শান্তি পাচ্ছিলাম না, মানে শুধু এই একটা সাবজেক্টের জন্য। যেদিন আমার সন্তানটাকে আমি দেখলাম, কিভাবে আমি আপনাকে বোঝাতে পারবো না স্যার, আপন ঘর যে আমি আল্লাহকে বলছি যে আল্লাহ আমার জীবনের কোনো কষ্ট নেই, এবং আমি পৃথিবীতে আমি আমি সেলিম যতদিন নেশা করছি, বাজে কাজগুলো করছি, সেটা ইচ্ছায় হোক, অনিচ্ছায় হোক, লোভে হোক, অলোভে হোক, আমি আজ থেকে সব বিরত করে দেবো আমার এই বাচ্চাটার দিক থেকে। কারণ হলো যে সমাজ আমাকে যখন লাওয়ারিশ বলছে, আমি কষ্টটা ফিল করছি, আমি এটা ফিল বুঝছি, কিন্তু কষ্ট যে কী, সমাজ আমাকে ভালো তো দেয় নাই, এটা আমি একমাত্র সমাজ জানে আর আমি জানি, আমি কাউকে বলতে পারি নাই। আজকে আপনাদের স্টুডিওতে আসে যেভাবে সবাইকে বলতে পারতেছি আমার মনের কথাগুলো, যে ভাই আমি সত্যি অপরাধী, বাট আমি অপরাধী হতে চাইনি, আপনাদের সমাজ আমাকে অপরাধী করছে, সেই কথাগুলো বলার জন্য আমি আসি। তখন আমি আমার বাচ্চাটাকে দেখে দিয়ে আমি আমার ওয়াইফ আমাকে বললো যে তুমি এই জিনিসটা খাই দেখো, আমার ওয়াইফও জানতো, আমি যখন আমার ওয়াইফকে বিয়ে করি আমি এটু জেট তাকে বলছি,
তারপরেও সে আপনাকে বিয়ে করেছে।
হ্যাঁ, আর মূলত আমার ওয়াইফের আমি একটু পিছিয়ে বললাম, আমার যে ফ্রেন্ড সেলিম, সেলিমের সাথে আমার ওয়াইফের রং কানেকশনের মাধ্যমে সম্পর্ক, এবং দীর্ঘ 3 মাস একটা ভালোবাসার সম্পর্ক মোটামুটি তৈরি করে, কিন্তু কেউ কাউকে দেখেনি। এর মধ্যে সেলিম 2 বছর পর জেল থেকে বের হলো, তো ওর এতটাই লাগছে পর যে ওই 26টা দেশের এখন বিষয় পেয়ে গেল ইউরোপে।
আচ্ছা আচ্ছা,
এটা হচ্ছে কি আপনার যে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিবন্ধী টেবিল টেনিসের সহযোগী হিসাবে যাবে, দালালের মাধ্যমে ওর লাগিয়ে গেল, এবং হঠাৎ বিষয় হয়ে গেছে, ও তার ওর ফ্যামিলিও জানে না, তো আলহামদুলিল্লাহ ও চলে গেল। তো যাওয়ার সময় সেলিমের মাধ্যমেই আমি আমার ওয়াইফের নাম মৌ, মৌমিতা একটা মৌ, ওর সাথে আমার সম্পর্ক পরিচয় হয়েছে, আমি সবসময় ওর সাথে ওর সান্ত্বনা দিতাম, কথা বলতাম, ভাবি থাকতাম। তো একটা পর্যায়ে দেখা গেছে যে সেলিম তো নতুন গেছে, ও তো সবসময় ফোন করতে পারে না, তো ওই মেয়েটা এতটাই মানে আমার ওয়াইফ যে সে মানে এক পর্যায়ে দিন রাত 24 ঘন্টা আমার সাথে কথা বলা শুরু করলো, মানে এখন সেলিম আসতেছে না, আমাকে নিয়ে সে চিন্তাধারা, কথাবার্তা, এমন হয়েছে রাত বারোটাতে কথা শুরু করছে, ভোর আটটা পর্যন্ত চলে গেছে, কত ধরনের কথা হয়েছে। এক পর্যায়ে ওর বিয়ে ঠিক হয়ে যায়। বিয়ে ঠিক হয়ে যাওয়ার পরে ও সেলিমকে বলে, সেলিম বলছে হাউ ইম্পসিবল, আমি আমার পক্ষে সম্ভব না তোমাকে বিয়ে করা, কিন্তু আসা, আমার মাও যদি মারা যায় আমি আসতে পারবো না, কারণ এটা ইউরোপ, আর সে গেছে অবৈধ পাবে। তো সে ফোন কাটে, আমাকে আমাকে ফোন দিছে। তখন মানে সে বুঝতে পারতেছে যে আমি তাকে ভালোবাসি, বাট আমিও তাকে বলি নাই যে মৌ আমার তোমাকে পছন্দ। তো কথাবার্তার মাধ্যমে মানে দুজনের সমালোচনা হয়েছে। পরে সে আমাকে ডাইরেক্ট অফার দিল, মৌ যে আপনি আমাকে বিয়ে করবেন, আমি ভালোবাসবো না, বিয়ে করতে পারবেন, সাহস হচ্ছে? আমি হ্যাঁ বিয়ে করতে পারবো, কিন্তু এখানে তো কথা যে তুমি এমন একজন ব্যক্তির সাথে তোমার সম্পর্ক যে আমার হৃদয় হচ্ছে বেশি, যা যে যার স্থান আল্লাহর পরে আমি রাখছি, আমার মাকেও রাখিনি।
This track was downloaded from fusionbd.com.
আমি তার সাথে কথা বলি, তখন আমি সেলিম আমাকে ফোন দিয়ে বললো, আমি বললাম যে মামা তোর কাছে একটা জিনিস চাইব, দিবি আমাকে? সেলিম আমাকে বললো যে আমার জীবনটা সাথে কি চাস বল, আমার জন্য তোর লাইফটা নষ্ট, আমি মামা তোর লাইফটা তো ফিরিয়ে দিতে পারবো না। তখন আমি বললাম যে আমি মৌকে পছন্দ করি, আমি তোকে বলতে সাহস পাইনি, আমি তোকে বিয়ে করতে চাই, যদি তুই বলস। সেলিম হাইসা দিয়ে বললো যদি তুই নিতে পারস নিয়ে নে, আমার পক্ষে পসিবল না। আর সেলিমের কিছু স্বভাব ছিল যেগুলো আমি জানি, আমার সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড, যেহেতু ওর ছোটোকাল থেকে শখ ইউরোপ যাওয়া, ছোটোকাল থেকে শখ বড়লোক মেয়ে বিয়ে করা, ছোটোকাল থেকে শখ ওর গাড়ি বাড়ি প্রচুর টাকা, এই জিনিসগুলো, এই লোভনীয় কাজগুলো সেলিমের মধ্যে অলস কাজ করতো। তাই এখন সে ওই মাদক লাইনের থেকেই উঠতেছিল। তারপর আমি মৌর মামাকে ফোন দিল, আমি মৌকে সাথে কথা বললাম, বললে বললাম আমি ঠিক আছে ওকে, বললেন তুমি আসতে পারবো তো, আমি তোমাকে নিয়ে আসতে পারবো? মৌ বললো হ্যাঁ আমি আসতে পারবো। তা আমার সবসময় আমার মা প্রতি আমি আমার মাকে অনেক শ্রদ্ধা করি এবং মনে প্রাণে ভালোবাসি, এখনো বলতেছি যে একটা মার প্রতি কনফিডেন্স ছিল, যদি আমি যে কোনো একটা মেয়েকে নিয়ে মাকে যদি বলতাম যে মা এই মেয়েকে বিয়ে করছি, মানে আমার মা এত অবুঝ এখনো আদিকালের মানুষ তো, যে সে মেনে নিবে, সেই কনফিডেন্সের কারণে আমি, আমার ফ্রেন্ড ছিল রানা, সে এখন আমার উকিল বাপ, মানে উকিল শশুর হয়েছে, তাকে নিয়ে আমি চলে গেলাম জামালপুর। সারা গাড়িতে এর মধ্যে সেলিম আমাকে ফোন দিচ্ছে, সেলিম কিন্তু জানে না যে আমি মুখ আনতে যাচ্ছি, হঠাৎ সেলিম আমাকে ফোন, আমি রানার করলাম রানা সেলিম তো ফোন দিচ্ছে কি কুমু, আর কি জানে কিছু হয়তো কিছু বলছো, জানি আমি বলিনি। সেলিম আমাকে কিরে জামালপুর যেতে মৌর আনতে, আমি তার জবে গেছি, আমি তো মামা তুই কু হপার বলি করতে, কারণ জানি দেখি তোরা ফোন দিলাম, তখন আমার মানে একটু ভয় পেয়ে গেছি, কারণ ও খুবই ট্যালেন্ট, ও কাউকে কিছু বলে না, কিন্তু ও বিশাল কিছু করার ক্ষমতা রাখে, আল্লাহ এই ক্ষমতা দিছে। আমি বললাম যে হ্যাঁ মামা, আমি সবসময় সত্য কথা স্বীকার করতাম ভয়ে, কারণ আমি ওর ভয় পেতাম, বললাম হ্যাঁ মামা। তো এক পর্যায়ে করে ঠিক আছে যা, তো ওই সময় যা ও দেখেনি মৌকে, আমিও দেখিনি, তো সেই ক্ষেত্রে মনে করেন যে মৌ আমার দুটো ফোন ছিল, তো একটা ফোন আমি আমার ফ্রেন্ড রানাকে দিছি, দিয়ে বলছি যে তোর নাম্বার মানে আমার দুটো নাম্বার বিজি রাখবো, কিন্তু মৌ আইসে আমাকে না পায়, আমরা আগে ওকে দেখবো। সকাল বউ ছটা নামলাম জামালপুর স্টেশনে, এখন দেখি মৌ আস্তে আস্তে আসে না, আসে না আস্তে আস্তে, তা আমি দৌড়ে চলে গেলাম বাস স্টেশনের টয়লেটে, বসে দিই সেখানে স্ত্রী থাকতে, আমি রানা বললাম তুই আগে দেখ, যদি কারো টলো হয় তাহলে আমরা চলে যাব। তো রানা দেখে বললো আমাকে ফোন দিয়ে বললো যে এদিক দিয়ে মৌ আমাদেরকে ট্রাই করতেছে, কিন্তু আমাদের তো দুটা ফোন বিজি, রানা বললো যে আমার তো পছন্দ হয় কিন্তু তুই সংসার করবি তোর ব্যাপার, আমি বললাম ঠিক আছে ফোন রাখ, ফোন রেখে আমি মৌ সামনে আসতে, মৌ তো হ্যাপি ফাটাম কি ব্যাপার, তুমি ফোনে এত বিজি তোমার পাইতেছি না, তোমার নাম্বার দুটা বিজি কেন? তা আমার মৌকে দেখে ভালো লাগছে, তো আমি সরাসরি স্টেট ওরে নিয়ে প্রথম বার্থডেতে আসলাম, আমার এক বোন আছে বোনের বাসে, হঠাৎ এসে উঠলাম আপাত দেখি অপাত কি ব্যাপার, আমি বললাম আপা ওরে আমি বিয়ে করবো, আমি ওরে নিয়ে এসেছি আমার ঘুরতে। এদিক দিয়ে কিন্তু ওদের বাড়িতে কান্নাকাটি শুরু হয়ে গেছে, কেউ জানে না যে মৌ কোথায় গেছে, মানে আমার ওয়াইফ ফ্যামিলির বড় মেয়ে তো সবার আদরে, একদম মামা মামি দাদা সবার আদরে একটা মেয়ে, খুব জিদি আমার ওয়াইফ। তো সেই ক্ষেত্রে আপা বললো যে তোমার আম্মাকে কষ্ট দিয়ে তুমি করাটা ঠিক না, তুমি নিয়ে গিয়ে মাইনে নিবে, ঠিক আছে তাহলে আপনার কথা ঠিক, আমি নিয়ে আসলাম, আমার বোন জামাকে ফোন দিলাম যে ভাই আমি এই কাজ করছি, তুমি নিয়ে এসে পড়ো বাসে। তো আসার সময় মুখে বললাম যে তুমি যে আম্মাকে জায়গা কেঁদে দিবা, কেঁদে দিয়ে বললো যে মা আপনি ছাড়া কেউ নেই, আমি থাকবো না, আমি মুখে দিয়ে চলে গেলাম। ওই দিনই আম্মার বিয়ের জন্য প্রিপারেশন নিয়ে নিলো, আম্মাকে আমি 10,000 টাকা দিলাম, দিয়ে বললাম যে মা এই টাকাটা আমি খরচ করি, এই মুহূর্তে আর কি সম্ভব না। তো ওই মুহূর্তে এলাকাবাসী সবাই আসলো, সবাই দেখলো, ওই দিনই হলুদ হলো। তো হলুদের সময় মৌ কিছু অ্যাটিটিউড করছে এতটাই যেটা কষ্টনীয়, যেই কারণে আজকে আমি আপনাদেরকে বলতেছি।
আপনার ওয়াইফ শুনছে এখন রেডিও?
হ্যাঁ শুনছে।
আচ্ছা,
আমি মৌর উদ্দেশ্যে বলতেছি যে মৌকে বোঝাতে চাচ্ছি যে মৌ আমি আসলেই তোমাকে ভালোবাসি, রিয়ালি মন থেকে চাচ্ছি। তুমি বোঝার চেষ্টা করো, এখন তোমার একটা বাচ্চা হয়েছে, তুমি ফিল করো যে তোমার কেউ আছে। আমি সেলিম, আমি তোমার হাজবেন্ডও সেলিম, সাবেক তোমার লাভারও সেলিম। নাম এক হতে পারে, বাট তোমার চিন্তা করতে হবে তোমার বর্তমান নিয়ে, তোমার ভবিষ্যতে কি হবে।
সেই আপনাকে বলেছিল বিয়ে করার জন্য, আপনি সেটা করেছেন।
হ্যাঁ, তো ওদের পরামর্শে এর মধ্যে সেলিম,
হলুদের ঘটনায় বলছিলেন যেটা,
হ্যাঁ ওইটাই, হলুদের মধ্যে সেলিম ফোন দিয়েছে ওর মামিকে, মেজো মামিকে ফোন দিয়ে মোর কাছে পাঠিয়েছে। আমি তো দিক দিয়ে হলুদে একলা, আমার ফ্রেন্ড সাইকেল ফোন দিয়েছি যে তোরা তাড়াতাড়ি আয়, তা আমি অ্যারেঞ্জমেন্ট করতেছি, হঠাৎ দেখি মৌ নাই। মৌ কোথায়, পাশে রুমে কথা বলে, চোখ দিয়ে অনামর্ত পানি পড়তেছে। তারপর নিজেকে সামলে নিছি কষ্টে, বুঝতে দিনে ওকে, ঠিক আছে তুমি কথা বলো। ওর কথা শেষ, তখন আমি বললাম যে মৌ, এইভাবে আসলে তোমার আমার লাইফ ঘুরবে না, এতে সমস্যা ভবিষ্যতে থেকে যাবে। তুমি যদি এখনো বলো, আমি সব অনুষ্ঠান ক্যান্সেল করে দিয়ে তোমাকে আমি সেলিমের বাসা দিয়ে আসি। তো ও খুব ঝিড়িমেয়ে, তো বলছেন না আপনি সব আয়োজন করে ফেলছেন, আমি আপনাকে কি করবো, লাইফে যাওয়ার হবে। তো এই মুহূর্তে সেলিম, আমি সেলিমের মামা আসলো, ছোটবে আসলো, তখন আমার মানসিক খুব মাইন্ড লেগে গেলো যে তুই আমাকে বললি, তুই কেন পাঠাচ্ছিস তোদেরকে, মৌ সুন্দর না কালো এটা দেখার জন্য, তুই বিয়ে করলি না কেন, তুই আমাকে দিয়ে এখন আবার আমার দিকে একথা, মানে কষ্ট লাগতো কিন্তু ওরা ভয়ে বলতে পারতাম না।
আচ্ছা,
তো এর মধ্যে যাক, ওরা চলে গেল, ওরা সেলিমকে বুঝালো, সেলিমও ওদিন অনেক ড্রিঙ্কস করছে, আমার সাথেও কথা বলছে, উত্তেজিত মুহূর্তে মেরে ফেলবে এসে, মানে কষ্ট সহ্য করতে না পারে যে বন্ধু এ বন্ধু আঘাত দিলি। মানে আমি বললাম যে দোষ আমার তো এটা কিছু করার নাই, পারমিশন নিয়েছি এবং মোর মতেই করছি, এবং মোকে আমি এখনো অফার দিছি যে তুমি যদি বলো আমি সব ক্যান্সেল করে দিয়ে তোমাকে ফেরত দিয়ে আসবো।
মানে তখন বিয়ে হয়নি
না, তখন হলুদ মাত্র হলুদ শুরু হবে, হলুদে বসে নাই। যাক, ওলে হলুদে সব ইনস্টলমেন্ট করে বসালাম, ও হলুদে মনে করেন বসে আবার একটা সিনক্রিট করলো, এমন সিনক্রিট করলো মানে ফুল টুল সব হলুদ আস্তে মানে এলোমেলো করে ফেলে দিল। তখন আমার মানে আমার গেস্টের সামনে আমার নিজস্ব গেছে, আমার আরো মাইন্ড লেগে গেলো। তারপর আমি আরো কিছু বলিনি, যাক হলুদ হলো গোসল টুসলাম, কাজে আসলো, বিয়ের সময় আমি কবুল বলে আমি সিগনেচার করে দিছি। এখন ও বলার সময় বাবা মা সবার নাম বলছে, কিন্তু সিগনেচার করার সময় খাতা ছুঁড়ে ফেলে দিছি। তো আপনি একটা জিনিস কি ভেবে চিন্তা করেন যে যেই মেয়েটা আমার সেফ কয়েকটা মিনিট পর আমার ওয়াইফ হবে, লাইফ পার্টনার হবে, সেই মেয়ের অ্যাটিটিউড যদি এটা হয়, সেই আমাকে বললো, সে তার জন্য আমি এত কিছু করলাম, সেই অ্যাটিটিউড গুলো করা মানে আমাকে আঘাত দিচ্ছে। তারপর আমি মেনে নিলাম, তারপর সে বললো বিয়ে হলো, সবাইকে খাওয়া দাওয়া বিদায় করে দিলাম। বছররাত প্রত্যেকটা মানুষের জীবনে আসে, সেই সময় সে আমাকে বলে যে আপনি আমাকে টাচ করবেন। তা যখন এই কথাটা বলছে, আসলেই আমি আমার ওই মুভমেন্ট নাই, সে আমার ওয়াইফ, সে তাকে টাচ করতে আমার অনুমতি লাগবে না, আমি বসে সিগারেট খাচ্ছি। যখন এই কথাটা বললাম মানে আমার প্রচন্ড মাইন্ড লেগে গেলো, আমি এমন একটি কথা তাকে বললাম যেটা পৃথিবীতে সহজে কেউ বলবে না। আমি বললাম যে মৌ, তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট, এটা যেন তোমার আমার মধ্যে থাকে, আমি তোমাকে যদি টাচ করি তাহলে আমি আমার মার সাথে জিনা করি, কষ্টে বললাম। বলে আমার চোখ দিয়ে টল টল করে পানি বের হয়ে গেলো, মাঝখানে কল বাজিতে আমি বারিন্দা বসে সিগারেট অনবরত টানতেছি, যে ফিল করতেছি এই কারণে মানে আঘাত পেয়েছি যে তোমাকে আমি এত পছন্দ করি কিন্তু তুমি আমার পছন্দ করে আমার ফ্রেন্ডের কর্তা তাহলে বাদ দিয়ে আমার লাইফ পার্টনার হয়েছে, এখনো তুমি তাকে নিয়ে ভাবতেছ কি, বুঝা তোমার মধ্যে সে আছে কেন, এখনো আমার দিক থেকে কি কোনো অংশে কম পাইছো তুমি? হ্যাঁ, আমি তোমার সকাল লাভ পূরণ করতে পারি না, বাট আমার মন থেকে তো আমি মনের ভালোবাসা তো তোমার কম দিইনি। এক পর্যায়ে ওই দিন মাসে কল বাজ দেওয়ার পরে আমি তো বসে বসে রাত পার করলাম, কিন্তু আমি ফ্যামিলি, আমি খালি ওকে বললাম যে আমার ফ্যামিলি জানে এই বিষয়টা না জানি, আর আমার ফ্যামিলি জানে যে আমরা দুজনেই ভাইয়ের মতো, আমার মা ওকে সন্তানের মতো জানে, ওর মা আমাকে সন্তানের মতো জানে। সেইখানে যদি দুই মাই জানে যে আমাদের ফ্রেন্ডের একজনের ফ্রেন্ড, একজনের লাভার, একজনের বউ, তাহলে জিনিসটা অনেক কষ্ট দেয়।
জি,
কিন্তু লাস্ট পর্যন্ত এটা ফ্ল্যাশ হলোই, পুরো আমার এলাকা মা বাসী মানে আম্মা সুদ্ধা আমার এখানে অনেক কিছু করেছে, তুই এটা কি করলি, তুই তো জীবনে সুখ দিতে পারবি না, কারণ এই লাইফ তো এটা বাধা থাকবি। তারপর আমি মৌকে অনেক বোঝাচ্ছি, অনেক বোঝাচ্ছি, ইভেন কি দেখেন মৌকে মানে মৌকে জাস্ট সান্ত্বনা দেওয়ার জন্য ওকে মামি হিসেবে আমি সেলিমের সাথে কথা বলতে দিতাম, এই কারণে দিতাম যে আমি দেখতাম যে আমি যে ওর স্বামী হয়ে গেছি, ওকে স্বামীর স্থানে আমাকে রাখছে না, ও এখনো ওই সেই সাবেক সেলিমের চিন্তা করে। ওকে দিয়ে আমি লাউড দিয়ে আমি চলে যেতাম বাইরে, আমি তুমি কথা বলো, আমি একটু বাথরুম থেকে আসি, আসলে তো আমি লুকায় জানলার পাশে শুনতাম যে লাউদ দেওয়া থাকলে আমি শুনতে পাবো। যখন দেখলাম যে লাউদ অফ করে দিয়ে সে কথা বলতেছে, চোখ দিয়ে পানি পড়তেছে, মানে তার মুভমেন্ট গুলো বুঝতাম যে সে ভালোবাসার কাকুতি মিনতি করে কান্নাকাটি করতেছে, কিংবা যে তুমি আমাকে আমার লাইফটা এই করে দিলে সে করে দিলে বিভিন্ন ধরনের কথা বললো, তখন আমি একা একা কানতাম। আমি তাকে তাও উপস্থিত দিইনি, মানে এমন ভাবে আমি তার সামনে উপস্থিত বলতাম যে আমি কিছু জানি না।
এগুলো কি জানে উনি কখনো বলেছেন?
হ্যাঁ সব বলছি, সব জানে। এবং তাকে আমি বোঝাতে চাচ্ছি যে মৌ ফার্স্ট ইস পাস, এখন তুমি আমাকে নিয়ে ভাবো, এবং আমি তোমাকে বিয়ে করছি বউ হিসেবে স্বীকৃতি সত্যি, কিন্তু তুমি মন থেকে আমার বউ হয়নি, আমি তোমাকে ভালোবাসবো না। কারণ হলো যে আমি সেদিনই দেখবো। ও আমার কাছে বারবার স্বীকার করছে যে সেলিম আমার মনে নাই, আপনি আসেন এই সেই, আমি এটা বিলিভ করি না, এই কারণে করি না। আমি জানি বাংলাদেশের সেলিম যেদিনই আসবে ফার্স্ট এয়ারপোর্ট থেকে আমার বাসা যাবে, আর যাবে শুধু মৌকে দেখার জন্য, এবং সেদিনই আমি দেখব যে মৌর ওই দেখা গিয়ে আমি বলে দেবো যে মৌর মধ্যে কি আছে, কি বলতে চায় ওর মন, সে ক্ষমতা আল্লাহ আমাকে দিছে, এবং ওই দিনই ওর সাথে আমার জীবন শেষ হবে। আজকে 21 দিন আমার সন্তান রয়েছে, আমি কি যা ভাই এতটা কষ্টে আছি, কারো বুঝাইতে পারবো না কি যা ভাই, আমি বাচ্চাটা দেখতে যেতে পারিনি, আমি সমাজে আজকে এই সমাজ আমার ভালো হতে জানে তিল তিল করে কি যা ভাই সবার কাছে অনুরোধ করছি, ভাই আমার একটা চাকরি দাও, আমি ড্রাইভার জন্য একটা লাইসেন্স দাও, কেউ আমার জানে কি যা ভাই, সবাই আমার সেই নেশার দিকে টেনে নিয়ে গেছে, টাকা দিছে নেশার কারণে, খারাপ পথের কারণে, বড় ভাই কষ্ট টানে বিনিময়ে 500 টাকা দিয়েছে, 1000 টাকা দিছে, পাঁচ তো বড় ভাই আমার একটা কাজ দিতে পাই দেয় নাই। কিন্তু আমি সবাইকে একটি কথা বলবো, আমার যারা যারা আমার কাছের এলাকার ব্যক্তি লোকজন, কাছের পছন্দের ব্যক্তি এবং নিষেধদের বলি, আমি আপনাদের দোয়া থাকলে ইনশাল্লাহ আমি যেসব লোক আজকে সমাজে সবচেয়ে বেশি খারাপ আমাকে জানে, তাদের মধ্যে আমি সেই বিলুপ্ত তৈরি করবো, সবচেয়ে বেশি ভালো আমাকে জানবে, সেই আত্মবিশ্বাস কনফিডেন্স আমার মধ্যে এখনো আছে। ক্যান আই হেল্প ইউ, আমি হেল্প সবার কাছে যাচ্ছি, আমি আমার আবেগটাকে বিক্রি করে কারো কাছে হেল্প চাচ্ছি না, কেউ আমাকে সহানুভূতি করবেন সেটাও আমি চাচ্ছি না, দেখেন না একটা ফিল্ম ভালো হয় কিনা।
আমরা এই পর্যায়ে আমরা অনুষ্ঠানটা সেলিমের পার্টটা আমরা শেষ করতে চাই। আমরা সেলিমের কাছ থেকে আসলে নতুন করে শোনার কোনো কিছু নেই, আমরা সমাজকেই বলতে চাই যে আমাদের সমাজে এরকম হাজারো হাজারো সেলিম আছে, আমাদের সমাজে এরকম হাজারো হাজারো মানুষ আছে যারা ছোটবেলা থেকেই বিভিন্নভাবে বঞ্চিত হন এবং ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতে শুরু করেন, সেই স্বপ্নগুলো প্রতি মুহূর্তে নষ্ট হয়ে যায়। সেলিম এখন তার সন্তানের মুখের দিকে তাকিয়ে স্বপ্ন দেখেন, তার সন্তানের বয়স 21 দিন, সেই সন্তানকে এখন পর্যন্ত দেখতে দিতে পারে না টাকার অভাবে, 20 টাকা 50 টাকা কোন রকম কোন দিক থেকে নিয়ে সে কোন রকম সংসার চালায়। এবং এই সেলিমের জন্য আসলে আমাদের সমাজ ইচ্ছে করলেই অনেক কিছু করতে পারে। আমাদের সমাজে হাজারো সেলিম আজকে আমাদের এবিসি রেডিও শুনেছেন, হ্যালো 8920 শুনেছেন, শোনার পরে আমি শুধু, হ্যাঁ আমি শেষের দিকে আসছি আপনার কাছে, শোনার পর শুধু একটা কথাই বলার আছে যে বন্ধু বা কাছের মানুষগুলি আসলে জীবনে অনেক বড় বড় ক্ষতি করে। সেলিম কিন্তু সেলিমের সবচেয়ে প্রিয় এই মানুষটা ছিল, বন্ধুটা ছিল, সেই বন্ধুর দ্বারাই কিন্তু আজকে তাকে সে এখনো লাভ করে এবং তার দ্বারাই আজকে কিন্তু এত বড় একটি খারাপ একটা জায়গাতে। ছোটবেলা থেকে সে এমন একটা পরিবারে বড় হয়েছে, আমাদের চারপাশের মানুষগুলো তাকে বলেছে বেয়ারিশ লাওয়ারিশ এ জাতীয় কথাবার্তাগুলো, এবং আজকে সে তার সন্তানকে একটা সেফ ওয়ার্ল্ড, একটা সুনিশ্চিত পৃথিবী দিতে চায়। অন্তত তার সন্তানকে যেন কেউ কখনো না বলে যে তুমি মাদকাসক্ত সন্তানের, কি বলে, তোমার বাবা মাদকাসক্ত, উনি যদি কথাবার্তা যেন না শোনে, সেই জন্য সেলিম এই জায়গাটা থেকে বের হতে চায়, এবং এই বের হওয়া মানুষটাকে আমাদের সুযোগ দেওয়া উচিত। আমরা বিশ্বাস করি না যে রেডিওতে একটা অনুষ্ঠান করে বাংলাদেশের সমস্ত সেলিমের চেহারা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু আমরা এটা বিশ্বাস করি যে এটা এমন একটা প্ল্যাটফর্ম, এখানে বললে এখানে অন্তত নিজের যে ও মনের যে বড় শক্তিটা এখন পর্যন্ত জিগিয়ে রেখেছে সেটা আরো অনেক বেশি পাকাপোক্ত করা সম্ভব। আপনি যেটা বলছিলেন আপনার কাছ থেকে শুনি, আমরা এই পার্টটা শেষ করতে চাই।
আমি একটি কথা বলতে চাই যে লিসেনারদের দেশে যারা মাদক সেবন করেন তাদেরকে একটা জিনিস বলতে চাই, সেটা হলো যে যারা ম্যারিড কিংবা আনম্যারিড, দয়া করে আপনারা সেবন করার পরে যখন আপনাদের গর্ভবতী বাচ্চাটা আসবে, অতিরিক্ত সেবনে ওই প্রেশারটা, ওই মানে আঘাতটা সম্পূর্ণ বাচ্চার উপরে পড়ে, তখন বাচ্চা অ্যাবনর্মাল হয় কিংবা বাচ্চার একটা অঙ্গ নষ্ট হয়ে যায়, এই আবারটা এত ক্ষতিকারক জিনিস। আর একটি কথা হলো যে একসময় সরকারি যে ডিপার্টমেন্টে আমি ভাষা ভিত্তিক চাকরি করতাম, ওখানে একজন আমার লিডার ছিলেন, আমি তার নামটা বলতে চাচ্ছি না, সেই লিডারের জন্য আমি তেমন কিছু নয় যে না করছি, সেটা আল্লাহ ভালো জানে। এবং সে স্বীকৃতি দিয়েছে যে আজকে যে সে একটা প্ল্যাটফর্মে দাঁড়াইছে, সে দশজন সমাজের নেতা হিসেবে স্বীকৃতি পাইছে একমাত্র আমার কারণে। কিন্তু আমার দুঃখ যে তার সে শুধু আমাকে অস্ত্র হিসেবে ইউজই করলো, করে আজকে তার স্বার্থের কারণে সে এতটা টাকার লোভী, মানে লোভনীয় মানুষ হয়েছে যে টাকার কাছে তার কাছে সবাই নত, সে অন্যায় করলো তাকে সবাই সাপোর্ট দিয়ে দেয়। এবং আমি যে দলের সাথে সম্পৃক্ত আসলাম, যেভাবে হোক আমি আবার নতুন করে গুছানোর চেষ্টা করছি এবং গুছায় নিয়ে আসছিলাম, কিন্তু সেই নেতার কারণে আবার আমাকে এই অন্ধকার চলে যেতে হলো। এবং আমি আল্লাহর কাছে, আমার যখন নতুন করে আমি চাকরি ফিরত পেয়েছিলাম, তখন সে আমার রিজিক লাগতে দিল, সেদিন আমি আমার অফিসারের সামনে ওয়াদা করছিলাম যে স্যার যদি আমার ফাঁসি হয়ে যায়, জর্সব যদি বলে যে আপনার জীবনে শেষ হচ্ছে কি, তখন আমি বলবো যে স্যার ওনাকে নিয়ে আসেন, আমার আমি থাপ্পড় দিবো একটা, আমার ক্ষমতা নাই, তারপর আমি ওনাকে একটা থাপ্পড় দিয়ে আমি মৃত্যুবরণ করতে চাইছি। এতটা সে আমার, আমি স্যারকে কাইন্ড বলছি স্যার এই মুহূর্তে আমার ওয়াইফ প্রেগনেন্ট স্যার, আমার বাচ্চা হবে কদিন পরে স্যার, এই মুহূর্তে আমার কাছে একটা টাকা নেই স্যার, আমার আপনি সব জানেন স্যার, আমার ফ্যামিলি স্টোর সম্বন্ধে ওই অফিসার সব অবগত আছে, সব অবগত। কিন্তু ওই অফিসার আমাকে বললো তার এত ক্ষমতা, ইচ্ছে করলে সে, মানে তার কোনো হয় নাই, স্যারের অনেক সহানুভূতি ছিল, অনেক মুভমেন্ট ছিল, সে আমাকে অনেক পছন্দ করে, কিন্তু নেতাদের প্রেশার কেটে সে আমাকে বললো সেলিম তোমাকে বেতন দিলে আমার চেয়ার থাকবেন। তখন আমি কেঁদে বললাম স্যার আপনার প্রতি আমি অনেক প্লিজড এবং খুশি যে আপনি আমাকে আপনার কথাটা বলছেন, আমার আপনার প্রতি কোনো রাগ নেই, কিন্তু এই দুই নেতাকে স্যার আমি মৃত্যু পর্যন্ত এদেরকে কোনো ক্ষমা করবো না, টুডে অ্যান্ড টুমরো আমি খারাপ হয়ে গেলাম স্যার এবং এদের জন্যই খারাপ হলাম। এবং কোনো দিন যদি এই কথাগুলো আমি সমাজকে বলতে পারি, তাহলে আজকে আমার এই খারাপের পিছনে দায়ী শুধু এই নেতাই। আজকে আমার সেলিমকে আমি এখনো বেশি পছন্দ করি এবং ওর জন্য আমি এখনো মৃত্যু দুয়ারে দাঁড়াতে এখনো অন্ধবিশ্বাস, এই কারণে যে ও নিজে ফিল করে যে ওর জন্য আমার লাইফটা নষ্ট হয়েছে, এইটুকুই আমি ওর কাছে হ্যাপি। ওর কাছে আমি টাকা পয়সা দ্বন্দ্ব কিচ্ছু চাই না। আজকে 3 বছর ওর ফ্যামিলি টাকা দিচ্ছে, ও সিটিজেনের জন্য টাকা, অনেক টাকা, 5 লাখ টাকার মতো কাছে ক্যাশ আছে, ও 5 লাখ টাকা ধার করে গেছে, সেটা শোধ করছে, টাকা জমা কিনছে। আজ পর্যন্ত আমি সেলিমকে বলি নাই যে সেলিম আমি কষ্টে আছি, সেলিমও আজ পর্যন্ত আমার বলে নাই যে তুই কীভাবে চলে, স্যার চলি মামা আলহামদুলিল্লাহ আল্লাহ চালাচ্ছে কোনো রকম। কিন্তু আমার ভিতরে অলওয়েজ আমি আমার যারা শুনতেছেন শুভাকাঙ্ক্ষী তাদেরকে বলি যে ভাই আমি আসত্যি আমার মন থেকে গড প্রমিস করতে চাই, আমি ভালো হতে চাই, আমার সন্তানটা দিতে, যেন আমার সন্তানকে কেউ না বলতে পারে যে তোর বাপ নেশাখুর, তুই বাজে ছেলে, তোর বাজে বাপের সন্তান, আমার মেয়েকে আমি সমাজে আর দুজন মেয়ের মতো সুপ্রতিষ্ঠিত করতে চাই, এই দোয়াটা আমার জন্য সবাই করি।
এখানে শেষ করবো সেলিম ভাই, অনেক ভালো থাকবেন, বাকিটুকু আপনাদের উপরেই ছেড়ে দিলাম। সংবাদের পরপর আবারও ফিরে আসছি আরো অনেক কথা নিয়ে, আমার সঙ্গে থাকবেন আশা করি। হ্যালো 8920 শুনছেন আপনি, কিপ্রিয়া আপনার সঙ্গে আছি। হ্যালো 8920 শেষ ঘন্টায় আপনাকে আরো একবার স্বাগত জানাচ্ছি। একটু আগে আমরা পুরো ঘন্টা জুড়ে, পুরো সময়টা জুড়ে আমাদের বন্ধু সেলিমের কষ্ট কথা শুনেছি, সেলিমের কথা শুনেছি এবং আমরা প্রার্থনা করেছি সবাই মিলে সেলিমকে যেন সমাজ ভালো হওয়ার সুযোগ দেয়। আর হ্যালো 8920 সম্পর্কে আপনাকে আরো একবার বলে নিতে চাই, এটি এমন একটি অনুষ্ঠান যে অনুষ্ঠানে আপনি আপনার মনের কথা, এমন কথা হতে পারে যেটা হয়তো কাউকেই কখনো বলেননি, এমন কথা হতে পারে যেটা আপনি শুধু আমাদেরকেই বলতে চান, এমন কথা হতে পারে সেটা শুধুই কথার জন্য কথা, যে কোনো কথাই আপনি আমাদেরকে বলতে পারেন। সেজন্য 24 ঘন্টা এবিসি রেডিও একটি নাম্বার আপনার জন্য বরাদ্দ রেখেছে, ফোন নাম্বার 9115668, আবারও বলছি 9115668। এই নম্বরটি সপ্তাহে 7 দিন, বছরে 365 দিন, দিনে 24 ঘন্টা, 24 ঘন্টা আপনার জন্য খোলা আছে। যখন খুশি আপনি ফোন করুন, ফোন করার পর ওখানে আপনার নামটা বলবেন, যেখানে যে ইনস্ট্রাকশন দেওয়া আছে, যে নিয়মাবলীর কথা বলা আছে, প্রথমে আপনার নামটা বলতে হবে, নামটা বলে আপনার সেল নাম্বারটা বলে আপনি আপনার কথাগুলো বলুন। প্রয়োজনে আপনার সাথে আমরা যোগাযোগ করব, আপনাকে স্টুডিওতে নিয়ে আসবো কিংবা আপনার কাছে গিয়ে আপনার কথাগুলো আমরা নিয়ে আসবো। সুতরাং আপনি মন খুলে বলুন আপনার কথা, আপনাকে কি দেবে জানি না কিন্তু আপনার কথা সমাজকে অনেকখানি দিতে পারে আমরা এটা বিশ্বাস করি। এবং পৃথিবীর প্রত্যেকটা মানুষের কথাই, তার নিজের জীবনের যে মূল্যবোধ সেটা অন্যের কাছে অনেক 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 বেশি মূল্যবান। আমরা এরকম কিছু কথাবার্তা এখন শুনবো যারা পুরো সপ্তাহ জুড়ে পাঠিয়েছেন বিভিন্ন রকমের কথাবার্তা, সবকিছু ভালোবাসা কেন্দ্রিক। একটু পরে আরেকজন বন্ধু যোগ দেবে আমাদের সাথে ফোনে, আমাদের সঙ্গেই থাকবেন আশা করি। চলুন শোনা যাক।
হ্যালো, আজকে আমি শ্রীপুর সানাপুর মিতুকে বলছি। আমার নাম মোহাম্মদ আলামী। বলতে চাইছি যে আমাকে একটি মেয়ে পছন্দ, খুব পছন্দ করে, বা ওই মেয়েটা আরেকটা ছেলেকে ভালোবাসত, তারপর ওইখান থেকে আমার নিয়ে ব্যর্থ, তখন আমার কাছে এখন মানে প্রস্তাব দিতেছে, এখন আমি কি করবো এটা আপনার একটু মানে আমাকে বলে দেবেন। এটার জন্যই ধন্যবাদ কিবজা ভাই, এখন রাখি, আসসালামু আলাইকুম।
আমার নাম হচ্ছে আশা, আমি নয়টা থেকে বলতেছি। অ্যাকচুয়ালি আমার নাম্বারটা হচ্ছে, নাম্বারটা ছিল আমার মনে নাই, এই নাম্বারটাই যেটা থেকে ফোন দিছি। আমি হচ্ছে একটা মেয়েকে খুব ভালোবাসি, ও জাস্ট আমার ফ্রেন্ড, কিন্তু আমি বুঝতে পারি না আমি কেন ওকে এত ভালোবাসি। আমি ওকে খুব ভালোবাসি, খুব আমার জীবনে থেকে বেশি। আমি বুঝতে পারি না যে মানে কোনো বান্ধবী কি কোনো বান্ধবীকে এত ভালোবাসে কিনা আমি তা জানি না, কিন্তু আমি আমার বান্ধবী অনেক ভালোবাসি, অনেক। আমার বান্ধবীর নাম হচ্ছে ইভা। আমার প্রতিটা মুহূর্ত আমার বান্ধবীকে নিয়ে কাটুক, আমি এটাই চাই। আমি কখনো চাই না যে আমার বান্ধবীকে আমি ভুলে থাকতে পারবো না, কিন্তু আমার মানে অনেকেই আছে ভুলে মানে যেটা বলে, কিন্তু আমি ভুলতে পারতেছি না ওকে, ওকে আমি অনেক ভালোবাসি, আমার জীবনে চেয়ে বেশি। ও যদি আমাকে যা বলবে আমি তাই শুনবো। বান্ধবীর সাথে সাথে আরেকটা মেয়েকেও ভালোবাসি, সেটা হচ্ছে আমার আন্টি। আমি আমার আন্টিকে খুব ভালোবাসি। আমি এদের দুইজনকেই খুব লাভ করি, খুব। আমি জানি না পৃথিবীতে আমার জন্ম কিসের জন্য, আমি মনে করি এদের জন্যই আমার জন্ম। আমি এদের দুজনকে ছাড়া আমি চলতে পারি না কখনো। এরা দুজন যদি আমার সাথে কথা না বলে আমি কখনো থাকতে পারি না। আমি অনুরোধ করতেছি যে আমার কথাগুলো আপনারা এদিকে রেডিওতে দেবেন, আর সেটা আমি বলবো আমার বান্ধবীকে শোনার জন্য, যদি শোনে। এটাই, আর কিছু বলার নেই আমার। রাখি, গুড বাই।
হ্যালো আসসালামুকুম ভাইয়া, আমি তানভীর বলছিলাম। আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ইংলিশ সমাজ পড়তেছি। ভাই আমার নাম্বারটা হচ্ছে 0192। আমি একজনকে অনেক ভালোবাসি, সে আমাকে অনেক ভালোবাসত, কিন্তু ভাইয়া কোনো এক কারণে আজকে ইংলিশ এক বছর ব্রেক আপ, এবং এক বছর তার ফোনটা বন্ধ। ভাই আমি ওকে এক বছরের জন্য এক মুহূর্তের জন্য ওকে ভুলতে পারিনি, ওকে আমি আজকে এক বছর ধরে খুঁজতেছি। ভাইয়া প্লিজ প্লিজ তুমি ওকে একটু বলো, ও যেন ওর ফোনটা একটু অন করে, এবং ওর যেন আমাকে একটু ফোন দেয়। ভাইয়া ওর নাম, আমার ভালোবাসার নাম হচ্ছে মিথুন ভাইয়া। ওকে আমি ভুলতে পারছি না ভাইয়া, কিছুতেই ভুলতে পারছি না। যতবার চেষ্টা করছি ভুলে ভুলে যেতে, বাট বারবার শুধু মনে পড়তেছে না। এর কারণে ভাইয়া আমার পড়াশোনায় অনেক হ্যাম্পার স্যাম্পার হচ্ছে, এবং আমি নতুন ভাইয়ের সাথে ডিসিশন করতে চাচ্ছি, যাতে মানে যাইতে পারতেছি না। ভাইয়া প্লিজ তুমি ওকে কিছু বলে দাও, ও যেন ফোনটা অন করে, আমি ওকে এক বছর জন্য আমি এক বছর ধরে শিখতেছি। মিথুন আই লাভ ইউ সো মাচ, প্লিজ কাম ব্যাক এগেইন, আই অ্যাম ওয়ার্কিং ফর ইউ।
হ্যালো কিপ্রিয়া ভাই, ভালো আছো? আমি গাজীপুর থেকে সৌরভ বলছি। আমার নাম্বারটা হলো 0172। ভাইয়া আমি তোমাদের রাতের যে অনুষ্ঠানগুলো হয় সেগুলো অনেক শুনে থাকি, কারণ আমি দিনে তো অনেক ব্যস্ত থাকি, ব্যস্ততার মাঝে শুনতে পাই না। তবু এই ব্যস্ততার জীবনে একজনকে সঙ্গী করে নিয়েছিলাম, কিন্তু সেও তো ভাইয়া আর বুঝলো না। না বুঝলে আমার তো আর কিছু করার নেই ভাইয়া। ওকে আমি অনেক ভালোবাসছি, অনেক মন দিয়ে ভালোবাসছি, কিন্তু ওর যখন বিয়ে হয়ে গেল তখন আমার কি মনে হয়েছিল ভাই আমি এখন ঠিক ভাইয়া বুঝতে বলতে পারছি না ভাইয়া। কি চায় ভালোবাসা, কি চায় আমি জানি না ভাইয়া, তুমি যদি ভাইয়া জানো তাহলে আমাকে প্লিজ বলবে। ভালোবাসা মানুষকে কেন কাঁদায়, ভালোবাসার জন্য কি আমি জানি কিছু আমি এখন বলতে পারতেছি না ভাই। আমি এখন এতটা নার্ভাস যে ও আমাকে বলছে যে ওই কোনোদিনও আমারে ভুলবে না, কিন্তু ওর যখন বিয়ে হয়ে গেল তখন আরে ফোন দিছি, ওই বললো আমারে যে ভালোবাসছিলাম এখন হয়তো বাসি না। তখন আমার কি যে মনে হয়েছিল ভাই আমি ঠিক বলতে পারতেছি না ভাইয়া। ভালো থাকো হ্যাঁ, আর তুমি আমার এই একটা কথা প্রশ্নের উত্তর দিবা যে ভালোবাসা কি চায়, ভালোবাসা কি চায়, টাকা চায় তাই মন চায় কি চায়, তুমি আমাকে এই একটা কথা উত্তর দিবা, ভালোবাসা কি চায়। এই ব্যস্ত জীবনে তোমাকে আমি শুনে থাকি রাতের অনুষ্ঠান গুলো, ভালোবাসা কি চায়, চা চায় ভালোবাসা আমি তাই নিয়েই লড়বো, ভালোবাসার কি আছে আমি দেখে ছাড়বো।
আমার নাম সাকিব, আমার ফোন নাম্বার 01676। তো আমি আমার মনে করছি কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি আপনাদেরকে, আমার একটা মেয়ের সাথে রিলেশন ছিল প্রায় দীর্ঘ 3 বছর। দুঃখের বিষয় আছে মেয়েটা এখন অন্যদের সাথে রিলেশন করে। তো এটা স্বল্প আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি যে কি হবে। থ্যাংক ইউ।
আচ্ছা, আমি একটা মেয়েকে পছন্দ করি, মেয়েটা অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে এবং আমি ডিপ্লোমা ফাইনাল ইয়ার করতেছি। আমার কোর্স শেষ হওয়ার আর 4 মাস আছে। তো এখন আমি কি ওর সাথে প্রেমের সব সম্পর্কটা রাখতে পারি? আর আমার নাম শাহরিয়ার, ফোন নাম্বার 01726। ভাইয়া আমি শাহ বলছি আজিমপুর থেকে। আসলে বলতে খুব ইচ্ছে হচ্ছে না, তারপর বলি, ভালোবাসা বলতে দুনিয়াতে কিছু নেই, ভালোবাসা শুধু তা দেয়। ঠিক তেমনই একটি মেয়েকে আমি অনেক ভালোবেসেছিলাম, তার নাম শান্তা, তাদের বাড়ি হয়েছে দেবান্দিয়া জেলা, সে এখন ঢাকায় থাকে, কোথায় থাকে তা যায় না, অনেক খোঁজে। ভাই আপনি যদি জানেন ওকে বলবেন আমি ওকে অনেক অনেক ভালোবাসি, আই লাভ ইউ শান্তা। আর ও আমার যদি নাম্বারটা পেয়ে আপনার কাছে ফোন করবে, আমি শুক্রবারে আবার রাতে এই নাম্বারটা দিয়ে দিব। থ্যাংক ইউ ভাইয়া।
খুবই খারাপ ভাই, আমি এখন কি করবো, আমি কি সরি বলবো না, ও ওর জন্য অপেক্ষা করবো, খুবই খারাপ ভাইয়া, আর কি করবো পরামর্শ ভাই।
আমার নাম মোহাম্মদ মোস্তফা মোর্শেদ, আমার ফোন নম্বর 04। আমি একটা মেয়েকে ভালোবাসি কিন্তু বলতে পারছি না। আমার পাশে একটা মেয়ে থাকে, ফ্রেড ছিল, এটা সুন্দর, মানে সিমসাম মিডিয়াম স্বাস্থ্য, খুবই সুন্দর, মানে সিনেমা মেকার মতো, ওটা আমার ভালো লেগেছে কিন্তু আমি ওকে বলতে পারছি না আমি ওকে কত ভালোবাসি।
আমি খাইরুল, আমার মোবাইল নম্বরটা হলো 01918। আমি যাত্রাবাড়ি থেকে বলছি। ওর সাথে একটা মেয়ের ফোনে প্রায় 3 বছর আগে সম্পর্ক হয়, তো ভালোই চলতেছিল আমাদের সম্পর্ক। হঠাৎ করে মেয়েটা 15 মাস আমার সাথে সম্পর্ক ঠিকভাবে চালিয়ে আমার সাথে যোগাযোগ একেবারে বন্ধ করে দেয়। আমি অনেক চেষ্টা করছি কিন্তু আসলে সে চেষ্টা সবই বিফল গেছে। এখন আসছে প্রায় 2 মাস হয় মেয়েটা আমার জীবনে আবার নতুন ভাবে ফিরে আসে। আমি প্রথম অবস্থায় মেয়েটাকে যেরকম ভাবে বিশ্বাস করা হয়েছে, এখন আসলে ওই বিশ্বাসটা আমার ভিতরে কাজ করতেছে না। এখন আমি কি করব, কিন্তু আমি মেয়েটাকে অনেক বেশি ভালোবাসি।
হ্যালো, আমার নাম মমতা, আমার ফোন নম্বর হচ্ছে 01715। বলতে চাই যে মেয়েরা খেলা মেয়েরা যেন পরিবর্তন হয়ে যায়, ছেলেদের মন মেয়ে যেন খেলা না করে, এটাই আমার অনুরোধ। থ্যাংক ইউ ভাইয়া।
আমার নাম আব্দুল্লাহ তুষারি, আমি পলাশীর অঞ্চল থেকে ইন্টারমিডিয়েট ফেল করি আপনার বায়োলজিতে, কারণ বায়োলজিতে ফেল করতাম না, আমি আঁকায় দুর্বল ছিলাম, এই কারণে ফেল করেছি। মানুষের জীবনে দুঃখ কষ্ট থাকে, আমার জীবনে ঘটেছে, তবে সেটা প্রেম সম্পর্কের মধ্যে দিয়ে। তো যাই হোক, আমার জন্য একটা মেয়ের সংসার ভেঙে গেছে, তো এই মুহূর্তে কি করবো চিন্তা করতে পারছি না। তবে আমি প্রথম একটা গান বলবো, সব কথা তো বলা সম্ভব না এবং বলা যায় না, কারণ অনেক সময়ের ব্যাপার, মানুষের কথা বলতে গেলে জীবনের আসলে শেষ নেই, কথারও শেষ নেই, ভালোবাসারও শেষ নেই, চিরন্তন সত্য এটাই। আর আমার এই গানগুলির মধ্যে কিছু কথা খুঁজে পাওয়া যাবে, সেটাই মনে করি অনুভব করবে, অনেক কিছু পাওয়া যাবে। তার আগে টিবিয়া ভাইকে আমার মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ, ওনাকে ভালো লাগে, ওনার কথা সবসময় শুনি, বিশেষ করে সিনেমার তাল, সিনেমার তাল অনুষ্ঠানটি আমি সবসময় শুনি আর কি। আমার মোবাইল নাম্বারটা হলো 01934। গানটা হচ্ছে একটা বাউল শিল্পী লতিক সরকারের গাওয়া। আমার যত দুঃখ দিলি বন্ধু রে বন্ধু, আমি তোর প্রেমেরই দেওয়ানা রে দেওয়ানা রে দেওয়ানা, মন জানে আর কেউ জানে না গো, মন জানে আর কেউ জানে না বন্ধু রে, আমি তোমাকে পাইব বলে জনম যাই বিফলে, মায়াবাসী কোন জলে ঘটল কি যন্ত্রণা, আমার কলিজা হইয়াছে ছিদ্র রে বন্ধু, ধরলো গুনে ছাড়লো না রে ছাড়লো না রে ছাড়লো না, মন জানে আর কেউ জানে না।
এতগুলো কথা অনেক মনোযোগ দিয়ে শুনছিলাম, কে কাকে ভালোবাসে, ভালোবাসার মধ্যে পৃথিবীর সমস্ত সমস্যা বোধহয় লুকিয়ে আছে, কথাগুলো শোনার মুহূর্তে মনে হচ্ছে। একটু আগে আমাদেরকে আব্দুল্লাল তুষারি তার প্রেমের গল্প বলছিলেন এবং পুরোপুরি তিনি বলতে পারেননি। আব্দুল্লাল তুষারি এই মুহূর্তে আমার সাথে ফোনে আছেন, আমরা তার সাথে খানিক অর্ডার দিতে চাই। তুষারি ভাই শুনছেন? হ্যালো, আপনি খুব ভালো গান করেন, আপনি কি নিয়মিত গান করেন? হ্যালো, আব্দুল্লাল তুষারি আপনি একটু আগে বলছিলেন, আপনার নাম আব্দুল্লাহ? আচ্ছা, আপনার যে নাম্বারটা দিয়েছেন সেটা আব্দুল্লাল তুষারির নাম্বার। আপনি আপনি আব্দুল্লাল তুষারিকে হাইড করতে চাচ্ছেন? আপনার কণ্ঠের সাথে মিল আছে।
আমার নাম হচ্ছে ফারজান, কবিতা লিখে কবিতা ভয়েস করে পাঠিয়েছিলাম।
না, আপনার কণ্ঠের সাথে মিল আছে এবং আপনি আব্দুল্লাল তুষারি, আপনার দুটা ভোকাল ছিল, আপনি অন এয়ারে নিজেকে লুকানোর চেষ্টা করছেন, কেন আপনি লুকানোর চেষ্টা কেন করছেন? ওকে, আব্দুল্লাল তুষারি একটু পরে আমি আপনাকে আবারও ধরবো, আপনি কেন নিজেকে লুকানোর চেষ্টা করছেন এবং আপনি বলেছেন আপনার কারণে একটা মেয়ের ঘর ভেঙে গিয়েছে এবং সেটাও
আপনি,
আচ্ছা ঠিক আছে, একটু পরে আপনার কাছে আমি আবার আসছি, আপনি ফোনেই থাকবেন আশা করছি। ওকে, আব্দুল্লাল তুষারিকে দুটো ভোকাল আমরা পেয়েছিলাম। আব্দুল্লাল তুষারি একটা একটাতে বলেছিলেন যে তিনি অ্যাডভোকেট এবং তারপরে সেখানে তিনি আবার নিজেকে কনফেস করেছেন, তিনি ইন্টারমিডিয়েটে ফেল করেছেন। এবং আরেকটা ভোকাল আমরা পেয়েছি যেটাতে দেখলাম লাইভে সে বলতে চাচ্ছে সে ফারুক, কেন সে নিজেকে আসলে লুকাতে চায় আমরা খুঁজে বের করার চেষ্টা করছি। ততক্ষণে আমরা একটা গান শুনবো, জেমস ব্লান্টের ইউ আর বিউটিফুল।
Flying high, and I don't think that
ওকে তুষারি ভাই, শুনতে পাচ্ছেন? আপনি সেখানে কনফেস করেছেন এভাবে যে আপনার কারণে একটা মেয়ের ঘর ভেঙে গিয়েছে এবং আপনি খুব ভালো গান করেন, তো আপনার গানটাও আমরা শুনছিলাম এবং
আমার কোন সমস্যা নেই। সর্বপ্রথম আমার একটা জীবনের মূল্যবান কথা বলতে চাই, সেটা হলো পদ্ম ফুল আমার প্রিয়, আর যত দর্শক শ্রোতা আমার কণ্ঠ শুনছে সবাইকে আমি এই পদ্ম ফুলের শুভেচ্ছা।
আচ্ছা,
আর বিশেষ করে আপনাকে আবার আমি সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম
রাহমাতুল্লাহ।
সর্বপ্রথম আমি সেলিম ভাইয়ের সম্বন্ধে একটা কথা বলতে চাই, জাস্ট 30 সেকেন্ডের মধ্যে। সেলিম ভাইয়ের কপালে আরো বিপদ আছে, কারণ কেন বিপদ আছে, সে কিন্তু নামাজ সংক্রান্ত ব্যাপারে কিছুই বলল না
এবং বলে নাই, এবং সেলিম পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, সে বিষয়টাতে আমরা নাই বাজাই। আপনি আপনার গল্প বলুন।
অবশ্যই ওনাকে পড়তে হবে, আর যদি নামাজের মধ্যে মন থাকে, প্রাণ থাকে, বিশ্বাস থাকে, ভক্তি থাকে।
সেলিম, আমি আপনার কথা জানতে চাই। আপনি যেটা বলেছেন যে আপনি আপনার কারণে একটা মেয়ের ঘর ভেঙে গিয়েছে, আমরা সেই গল্পটা জানতে চাই, কারণ অতটা সময় আমরা পাবো না। বিস্তারিত
হ্যাঁ, সময় কম, যেহেতু মেয়েটার নাম মুক্তা, যার সাথে আমার সম্পর্ক হয় প্রথম কয়েকটা কথার মাধ্যমে, লাভ লেটারের মাধ্যমে। যাই হোক, আপনার সাথে আমি বলেছি কথাটা, আমি কি শুরু থেকে শুরু করবো না মধ্য থেকে মূল্যবান কিছু কথা বলবো?
হ্যাঁ, শুরু থেকে শুরু করুন।
শুরু থেকে শুরু করি, আমি লাভ লেটারের মধ্যে সর্বপ্রথম লিখেছিলাম, অর্থাৎ আপনার মেয়েটাকে আমার ভালো লেগেছিল, কিন্তু আমি জানতাম না মেয়েটা যে আসলে বিয়ে হয়েছে, এরকম একটা ব্যাপার আর কি। তবে মনে করেন, আসলে আমি ব্যান্সুল সিগারেট খাইতাম, মাঝে মাঝে মদ খাইতাম, এইগুলি সব ছেড়ে দিয়েছি তাকে ভালোবাসা পরে, এইগুলি সব ছেড়ে দিয়েছি। দীর্ঘ 7 মাস যাবত এই ঘটনা ঘটেছে আমার জীবনে, তা আমি এইগুলি বর্তমানে নেশা তা পান এইগুলি কিছুই খাই না আর কি, এগুলি একদম ছেড়ে দিয়েছি তাকে ভালোবেসে, সে এইগুলি চাচ্ছিল না, এরকম একটা ব্যাপারে।
সে আপনাকে ভালোবাসতো?
সর্বপ্রথম আমি যে কথাটা বলতে ভুলে গেছি, আসলে কয়েকটা কথার মাধ্যমে আমি তা সে আমার মনের মধ্যে আসলে প্রেম খুঁজে পেলো। আর মেয়েটা দেখতে কিন্তু একটু অন্যরকম, একটু নাগিন টাইপের মানুষ, অর্থাৎ দেবী, দেবী শব্দের অর্থ সুন্দরী, সে অনেক সুন্দর মানুষ, আমিও সুন্দর যথেষ্ট। আমার উদম শরীরে যখন আমি থাকতাম, তখন সে যখন আমাকে দেখত, তখন আপনার
আচ্ছা, আমরা একটু সেন্সরাস হই, কারণ এই কথাগুলো সবাই শুনছে, আপনার ছোট ভাইরাও শুনছে, আমরা এতটা ডিটেলে না যাই। আপনাকে সে ভালোবাসতে শুরু করলো, তাই তো?
এবং
ভালোবাসার এক পর্যায়ে আপনি জানতে পারলেন সে বিবাহিত, তখন আপনি কি করলেন?
তখন আমি কি করলাম, তার মধ্যে একটা কথা আমি বলতে চাই যেটা পরিষ্কার হয়ে যাবে সবসময়। তো মনে করেন, সে আমাকে সবসময় চাইতো আর কি, এমন অবস্থা বলতো, সে তাকে বিয়ে করার কথা বলতো আমাকে। তো বিয়ে করার সময় তার একটা এরকম পরিকল্পনা ছিল, সে আমাকে নিয়ে পালায় যাবে আর কি।
আচ্ছা আচ্ছা,
এরকম একটা পরিকল্পনা ছিল। তো আমি চিন্তা করতেছি, আমরা সচেতন মানুষ, জেনে শুনে এই ভুলটা করতে যাবো কেন, তোমার মার কাছে আমি বিয়ের প্রস্তাব নিয়ে যাবো। তা আমার কিন্তু আরেকটা কথা, আমার কিন্তু আব্বা মা নেই। 1997 সালে আমার আম্মা মারা যায়, আর আমি ছোটবেলা থেকে, আমি জন্মের পরে আমার আব্বাকে দেখিনি, আর বিশেষ করে আমার এক বোনের কাছে আমি বড় হয়েছি। আমার বোন অনেক কষ্ট করে আমাকে মানুষ করেছে, তো তাদের এই ভালোবাসাটাকে খুন না করার জন্য আমি এই পথটা বেছে নিইনি, যে সে বলেছিল পালায় চলে যেতে তাকে বিয়ে করতে, এরকম আর কি। তো আমি চিন্তা করলাম আমার আপা আছে, তাদের এই স্বপ্নটা নষ্ট হয়ে যাবে, তারা অনেক কষ্ট করে আমাকে লালন পালন করেছে, অনেক কষ্ট করে বড় করেছে, তো আমি এটা মানতে চাই না। প্রয়োজনে বললাম আর কি, যে তোমার বাপ মার কাছে আমি যাবো, বিয়ের প্রস্তাব নিয়ে যাবো, তারপরে যা বললে তার পরবর্তীতে পদক্ষেপ নিয়ে কাজ করা হবে। কিন্তু সে আমাকে বলতো আর কি, আপনার মনে করেন যে আমার আব্বা রাজি হবে না, খারাপ অন্য রাগী লোক আর কি, এরকম কথাবার্তা বলতো। তখন এইসব কথা তখন আমি বলতাম, সে খালি ফোনে কাটতো।
আচ্ছা,
ঠিক আছে, এক সময়কে হয়তো আমার অনেক ফ্রেন্ড সার্কেল শুনছে, সবাই শুনুক, সমস্যা নেই, হয়তো আমার মামা শুনছে, কারণ আমার মামা তো বোনের বিয়ে হয়তো সামনে শুক্রবারে আর কি, এই দর্শনে। আর আমি যাই মুক্তার কথা বলছি, সে আর একটা বড় অভ্যাস হচ্ছে, সে কিন্তু রেডিও শোনে না। তারপরে মনে করেন আপনার সে কান্ত আর কি ফোনে এক সময় ফোন করে আমাকে বললো যে মাঝে মাঝে তার মনটা ভালো থাকতো, আবার মাঝে মাঝে তার মনটা খারাপ থাকতো আর কি।
আচ্ছা তুষারি, একটা জিনিস আমার একটু জানার দরকার, আপনি যখন জানলেন সে বিবাহিত, তারপরও আপনি তাকে লাভ করেছেন?
তারপরে লাভ করি নি, এখানে আপনার মনে অনেক কষ্ট রয়ে গেছে। লাভ আসলে ভালোবাসার জিনিস তো ভুলে যায় না একটা জিনিস অ্যাকচুয়ালি। তারপর আমি আপনার মনে করেন তাকে ট্রাই করার জন্য বলছিলাম যে আমি তোমার বিয়ে করব, তোমার যদি দুই তিনটা বিয়ে হয় তারপরও, কিন্তু আমি চিন্তা করলাম আমি আবার অন্যরকম কিছু চিন্তা ভাবনা করি, একজন মানুষের সংসার নষ্ট হয়ে যাবে। তো পরবর্তীতে যখন জানলাম আর কি, তখন সে আমাকে একটা মেসেজ পাঠাইলো মোবাইলে, এটা হলো তার সাথে আমার সম্পর্কের শেষ মেসেজ, লাস্ট মেসেজ, কিন্তু মেসেজের অর্থটা আমি খুঁজে পাইনি, তবে আমি আপনাদের কাছে রাখতে চাই। সে কথাটা ছিল একটা লাইনের যে, উঠিতে কুঠি মূল্য লাখো মূল্য ডালিনে, বেলেতে হাজার মূল্য নাহি মূল্য ডলিনে। আমি জানি না এর অর্থটা কি, তবে সে হয়তো এরকম ভাবে আমাকে বলতে চাচ্ছে যে দুদিন পরে হয়তো আপনি তো আমাকে ফালাই দিতে পারেন এরকম প্রচেষ্টা। তবে যাই হোক, যেই কথা বলতে চাচ্ছিলাম, তো আপনার মনে করেন এইরকম, তারপরে যে আমরা যে ফ্লোরে কাজ করতাম, তো আসলে একটু সুন্দর মানুষ তো। আর আরেকটা কথা বলেছিলাম,
যে ফ্লোরে কাজ করতেন মানে আপনারা কোথায় কাজ করতেন?
আমরা একটা গার্মেন্টস এর চাকরি করতাম, আমি আপনাকে বলেছি।
আচ্ছা, না আমাকে বললে হবে না, লিসনারদেরকে বলতে হবে।
হ্যাঁ, কি বলছি, ঠিক আছে, আমি একটা গার্মেন্টস এর চাকরি করি এবং একই ফ্লোরে চাকরি করি আর কি দুজন। তবে আপনার মনে করেন সে একটু তার চলাফেরা সবকিছুই আপনার সম্পর্ক প্রকাশিত হয়ে গেল, তখন মনে করেন আস্তে আস্তে মানুষ তার স্বামীর কাছে এই খবর দিতে লাগলো যে আপনার বউ তো খারাপ, আপনার বউ নুন করে, এক ছেলের সাথে মিলামেশা করে, এই করে সেই করে, অনেক কথাবার্তা যা আছে সোজা কথা এরকম বলতো আর কি। আপনার আরো একটা কথা বলেছিলাম, তার স্বামীটা কিন্তু আগে একটা বিয়ে করেছিল, সেই ঘরে একটা সন্তান আছে, সন্তান দেওয়ার যত সম্ভব যতটুকু জানি, আপনার 5 বছর বয়স, তবে আপনার তাও একটা দুর্ঘটনার মধ্যে আপনার বিয়ে শাদি হয়েছে তাদের। তবে সে এই বউকে বেশি সময় দিতে চায় না, ফলে দেখা যায় অনেকদিন আপনার কিছু মার দূর করতো, তারপর আপনার 10-15 দিন বা 20 দিন, এমনকি 1 মাস পর পর আসতো আর কি, তার কাছে আসা বেশি সময় দিত না। সে গুলশানে কি জানি করতো আর কি, চাকরি বাকরি করতো না, প্রাইভেট জব করতো না, কোনো দোকানে থাকতো জানি না আমি সঠিক। তবে তার সাথে আমার কথা হয়, কথা হয়েছে অলরেডি, সমস্যা নেই। আপনার মনে করেন এরকম অবস্থা হয়তো
কথা হয় মানে কি, আপনাকে কখনো ধমকি টমকি দিত যে তুই আমার বসে?
ধমকি টমকি তো এটা স্বাভাবিকই, অবশ্যই বুঝতে পারেন।
আপনি কি বলতেন পাল্টা?
আমি কিন্তু একটা অভ্যাস আছে আমার, কিন্তু কেউ যদি রাগে আমাকে অনেক গালি গালাজ করে, আমি কিন্তু মোবাইল চুপ করে বসে শুনে থাকি। আপনার মনে করেন আজ থেকে প্রায় 15 দিন আগে আমাকে ফোন করে অনেক গালি গালাজ করতো, মানে অনেক কথাবার্তা বলতো আপনার, আমার জন্ম নিয়ে কথাবার্তা বলতো, কারণ চুপ করে নিয়েছিলাম। চুপ করার পরে সর্বশেষে একটা কথা বলেছি, ভাই অনেক কথা বলছেন তো সুস্থ মনে একটা কথা শুনবেন, তো সে বললো কি, এই ইডিএ বলেছেন, ইডিএট শব্দের অর্থটা জানতে পারি? তখন সে আর কোনো কথা বলে নাই, আমি বলতেছি এই যে এত ইংরেজিতে এতগুলি গালি দিলেন, লঞ্চেস বললেন, বাস্টার্ড বললেন, আপনার ইডিএট বললেন, আসলে ইডিএট শব্দের অর্থটা জানতে পারি? এখনো আশা করি যতদূর সম্ভব আর কি, আমার জীবন থাকতে আর কি, জীবন আর কি দিবস হতে।
কেন, আপনি আপনি কিভাবে ঠেকাবেন?
ঠেকাবো, কারণ বুদ্ধি দিয়ে অনেক কিছু করা যায়, তবে আমি চেষ্টা করবো আর কি। তবে ছেলেটা আপনার মনে করেন রাগে কথাবার্তা বলবে, একটু সহজ সরল আছে আছে।
আপনি তো তাকে লাভ করতেন, আপনি তাকে ভালোবাসেন, আপনি বিয়ে করছেন না কেন?
আমি বিয়ে করছি না এই কারণে, তো তার একটা বিয়ে হয়েছে শুনেন কথা, কিন্তু তারপরও
আপনার মনে করেন
না, আপনি তাকে আপনি যখন লাভ করেছেন তখন তো বলেছেন যে তার দশটা বিয়ে হলে কোনো সমস্যা নেই, তো একটা বিয়ে হলে কোনো সমস্যা,
কিন্তু এখন একটু কথা রয়ে গেছে যে কথা বললেন বলতে পারিনি, আপনার ছবিটাও কিভাবে জানি এক স্বামী হাতে পেয়েছে তা বলতে পারি না, হয়তো অনেক যে দাম্বায় থাকে সেই দাম্বায় আল্লাহ তাকে মিলাই দেয়, আপনার মনে করেন ছবিটা মানে অনেক ঝগড়া চলছে আর কি, তো এক সময় সে কি করলো সে আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করলো, যোগাযোগ করলো যে একটা বৈঠক জমাবে, বৈঠক জমায় দরবারে যা রায় হবে হয়তো জরিমানা স্বরূপ আপনার তার বউকে আমার হাতে তুলে দিবে, এরকম কথাবার্তা হয়েছে।
আচ্ছা
ঠিক আছে, এখন মেয়েটা চিন্তা করলো যে আপনার মনে করেন যে আমি যদি দরবারে উঠে দাঁড়াই তাহলে মান সম্মান বলতে তো কিছুই থাকবে না, মান সম্মান বলতে তো কিছুই থাকবে না। এখন আরেকটা কথা আমি বলতে চাই, যে একটু সিক্রেট ব্যাপারও আপনার মনে করেন একটা অর্থাৎ দিন 24 ঘন্টা একসাথে থাকবো আর কি, একসাথে কাটাবো, এরকম
একটা দিন 24 ঘন্টা একসাথে থাকা আর কি, আড়ালে
আপনার মনে করেন
এটা আপনারা কখনো থাকেননি, এটা আপনারা কখনো থাকেননি,
সর্বপ্রথম শুরুর কথা আর কি, তার বিয়ে হয়েছে কিনা তা আমি জানতাম না, তারপর মনে করেন ছুটিতে বাড়িতে তখন সে আমাকে নিমন্ত্রণ করলো, অর্থাৎ দাওয়াতের নিমন্ত্রণ পেয়ে আমি তার বাসায় যাই, বাসায় যাই তোমার বউ আসলেই ভালো না এরকম একটা, তো সেই রাত্রে তেমন কোন ঘটনা ছিল না আসলে, প্রেমের আলিঙ্গনের মধ্যে সে আমার কপালে গালে 10টা চুমু দিয়েছিল, 10টা চুমু দিয়ে সে আমার পায়ে ধরে কান্নাকাটি করা শুরু করলো, বললো আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও।
আচ্ছা
আমি জিজ্ঞেস করছি এতদিন আমার সাথে ছলনা করলে কেন, তখন বললো যে আপনার ভয়ে কেন, আপনার আব্বা মা নেই যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করতে পারেন, আপনি নেশা করতেন, সিগারেট খাইতেন সবসময় বেঞ্চন আপনার, আপনি একটু কষ্ট পান হয়তো আপনি হার্ট অ্যাটাক করতে পারেন বা সুইসাইড করতে পারেন এরকম আর কি, আমার মনের বিশ্বাস যে ধারণাটা জন্য তখন একটা চিন্তা ভাবনার মধ্যে আমি তার সাথে একটু কথাবার্তা বলে রাগারাগি করে আপনার ওই দিন রাত্রে থেকে আপনার বাসায় চলে আসি, বাসায় চলে আসি চিন্তা ভাবনা করে কোন কিনারা কোনো পাই না, আমি একটা জিনিস যে জিনিস একবার ছেড়ে দিই সেটা আবার আমি টাচ করি না, যেমন সিগারেট খাইতাম বলছি ছেড়ে দিছি এটা আমি টাচ করি না কখনো।
আর কি খেতেন, আর কি খেতেন সিগারেটের সাথে?
সিগারেটের সাথে আপনার অন্য কিছু খাইতাম না, সিগারেট খাইতাম তবে আপনার মনে করেন মাঝে মধ্যে আপনার ড্রিঙ্কস করতাম, কিন্তু এগুলি করি না আর কি, ছেড়ে দিই একদম ছেড়ে দিই।
যাই হোক, আপনার সাথে এখন যে মেয়েটার যে সম্পর্কটা নষ্টই বলবো, যে মন চাই কিন্তু আপনি চান না, তো সবকিছু এই এই ব্রেকটা কতদিনের?
এটা ব্রেকটা আপনার 1.5 মাস।
আচ্ছা, মেয়েটার কি অবস্থা এখন
বর্তমানে? মেয়েটা নিখোঁজ আছে, ওই যে বলছো বললো না যে বলবো তার বউকে আমার সাথে তুলে দিবে, সে মান সম্মানের ভয়ে বাড়ি থেকে পলায়ন করেছে, পলায়ন করেছে কি তা আপনার পলায়ন করেছে, হয়তো তার কোনো আত্মীয় স্বজনের বাড়িতে আছে, হয়তো আমার সাথে সে যোগাযোগ করতে পারছে না, সে যোগাযোগ করতে পারছে না বা চেষ্টা হচ্ছে না সেরকম, বা আমার সাথে ইচ্ছাকৃত ভাবে যোগাযোগ করছে না যেটা আমি জানি না, তার সাথে আমার 1.5 মাস যাবৎ কোনো সাক্ষাৎ নাই, যোগাযোগ নাই, তবে এর মা আম্মার কাছে একদিন ফোন করেছিলাম আমি, তবে এর আম্মা কিন্তু সব জানত, আপনার তার সাথে মেয়েকে আমি কিরকম পছন্দ করতাম কি আমি চিন্তা করতে পারি না, কিরকম মা যে আসলে যাই হোক মা সম্বন্ধে খারাপ কথা বললে আল্লাহর আরশ কেটে যাবে, আমি খারাপ বলবো না, হয়তো মাথার মধ্যে ওনার যেরকম ব্রেন আছে এরকম দৃষ্টিতে বলেছে। তো আমাকে আমি জিজ্ঞেস করেছিলাম, সালাম দিয়েছিলাম, সালামের পরে আমাকে বলছিল তুমি আর কি চাও বলো তো আমার কাছে, আর কিছু চাই না আসলে, আপনাদের মেয়ের কোনো খোঁজ পেয়েছেন নাকি? তারপর তার মেয়ে বললো, তার আম্মা বললো যে খোঁজ পাই বা না পাই তাতে তোমার কোনো আসে যায়? তোমাকে একটা কথা শুনে রাখি, শোনায় রাখি, তুমি শোনো, সে ভালো থাকে না খারাপ থাকে সেটাও আমাদের ব্যাপার, তো সে তাকে কিভাবে রাখবো না রাখবো তাও আমাকে আমাদের ব্যাপার, তুমি জানো সে বিবাহিত, তারপরও এর সাথে সম্পর্ক করতে চাচ্ছ বা তার কাছে বিয়ে আপনি
যদি এই কষ্টতে সারা দিয়ে মাঝে মাঝে খোঁজ খবর নেন তাহলে তো এটা আরো বেশি সমস্যা সৃষ্টি করবে, তাই না?
না না না, বর্তমানে এখন আমি কোন খোঁজ খবর নিচ্ছি না, অর্থাৎ এই সম্পর্কটা থেকে অনেক দূরে সরে আসছি আমি আর কি।
আর আপনি, আপনার সাথে যখন আমি ফোনে কথা বলছিলাম তখন আপনি বলছিলেন আপনি একটু আধ্যাত্মিক টাইপের মানুষ, তো এই আধ্যাত্মিকতার দিকে আপনি কখন ঝুঁকে গেলেন, প্রেমের এই ঘটনা ঘটার পরে নাকি তার আগে থেকে?
আমি যখন 8 বছর তখন এই যে একটু আগে আপনার আপনাদের স্টুডিওতে একটা লালনের গান বাজছিল যে
মানুষ বুঝলে,
মানুষ বুঝলে মানুষ হবে, কথাটা কিন্তু অনেক রকম ব্যাপার আসলে, মানুষ যদি বুঝতে জানা যায় আসলে, কিন্তু আমরা পৃথিবীতে যারা আছি আমাদের সেই চরিত্র সব মিলে আমরা কিন্তু নিজেকে আসলে মানুষ বলে প্রতিষ্ঠিত করতে পারলাম না, কারণ আপনার এসব গানের মধ্যে আসলে কিছু আধ্যাত্মিক ব্যাপার পাওয়া যায়, কারণ লালন ফকির জীবন, লালন ফকিরের জীবন ইতিহাস আছে, তবে এইসব আধ্যাত্মিক ট্র্যাকের জগতে আপনার মনে করেন আমি একটা রিসার্চ করি সবসময়, কারণ এই আধ্যাত্মিক ধরনের গান শুনি আমি ভালো লাগে আমার, তবে পায়ের তলা থেকে মাথার তালু পর্যন্ত অর্থাৎ মানা রাফা নাস্তা হোক ফাঁকা দ্বারা ফার আব্বাহ অর্থাৎ নিষ্কে নিজে চিনা আর কি, নিষ্কে নিজে চিনা এটা কি এটাই আর কি জানতে চাই, এটাই ইয়ে করতেছি।
আচ্ছা ঠিক আছে, তো আপনি যে গানও গানও দেখলাম আপনি গানও ভালো করেন এমনি।
ও আরেকটা কথা অসুবিধা ভাই,
জি
এক মিনিট, সে একদিন আমাকে মোবাইলে একটা গান শুনিয়েছিল, আমি ফোন করছি যখন তো বলতেছে গান শুনবে, তো বলতেছি শোনো তো দেখি,
আমি বললে যা হয় আর কি,
মোবাইলে বাজছিল আর কি।
হ্যাঁ
আমার গানের কলিটা মনে আছে যদি শুনতে চান।
জি প্লিজ।
আচ্ছা ঠিক আছে। আমি সুরের সাগরের ডাক শুনেছি, আমি হাজার তারার জাল বুনেছি, তুমি শুনবে বলে, তুমি শুনবে বলে আমি তাও তুলেছি, আমি সুরের সাগরের ডাক শুনেছি, আমি হাজার তারার জাল বুনেছি। আদারি না
ঠিক আছে, ভালোই পেরেছেন। আপনার, আপনি এখন বর্তমানে কি করছেন?
বর্তমানে আমি একটা কোম্পানিতে চাকরি করতেছি, আগে আপনার যে কোম্পানিতে চাকরি করতাম সেটা ছেড়ে দিয়েছি আমি। বর্তমানে একটা কোম্পানিতে চাকরি করতেছি, সেটা ট্রানজেকশনে আছি আমি, কম্পিউটার হিসেবে কাজ করতেছি।
জি, আপনার প্রতি আমাদের কোনো সাজেশন নাই, তবে আপনি আপনার জীবন সম্পর্কে অনেক ভালো বোঝেন, শুধু একটা কথাই বলার আছে, যাকে ছাড়বেন, ওই যে আপনি বললেন না যাকে ছাড়ছি তার দিকে আর হাত বাড়াবো না সিগারেটের মতো, তো আমার মনে হয় যে যাকে নিবেন না তাকে একেবারে পুরোপুরি ছেড়ে দেওয়াটাই ভালো।
হ্যাঁ একেবারে ছেড়ে দাও, কারণ ছেড়েটা দিতাম না আমি, কারণ সে আমার মনে অনেক কষ্ট দিয়েছে, কারণ সে বিজয়িত মেয়ে হয়েও সে আমার সাথে প্রতারণা করেছে, কিন্তু আমি একটা সচেতন মানুষ, মোটামুটি যাই জানি না কেন, কিন্তু আমি কেন জেনে শুনে একটা অবিবাহিত মানুষকে, বিবাহিত মানুষকে আমি বিয়ে করবো, তার সাথে আমি সংসার করবো, কি দিতে পারবে সে আমাকে?
ঠিক আছে ঠিক আছে, ভালো থাকবেন, আর হ্যালো 8920 এর সঙ্গে থাকবেন, অনেক ধন্যবাদ
আব্দুল্লাহ।
শেষে একটা প্রশ্ন আছে আপনার কাছে, সেটা হচ্ছে আপনার একটা ফোন কল আমি পেয়েছিলাম, যেটা আমি আমার সদস্যদের বলেছি, সেখানে আপনি নিজেকে অ্যাডভোকেট দাবি করছিলেন, এটা কেন করেছিলেন?
অ্যাডভোকেট আসলে ঘটনা হচ্ছে, আপনার আমার মামা শুনতেছে, কিন্তু আপনার আমি যা বলতেছি আমার মামা শুনতেছে, কিন্তু এর জন্য আমার কত যে বকা খাইতে হবে তা হিসাব নিকাশ নাই, কিন্তু আমি বলছিলাম আমি ঘুমিয়ে আছিলাম, কিন্তু আমার নাম করে আপনার আমার ফ্রেন্ড সার্কেলরা তারা আপনার এই ধরনের কথাবার্তা বলছিল, পরে আবার কাটিয়ে দিচ্ছি, যে কারণে আমি ফোন করতাম না কিন্তু আসলে।
ওকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।
তো ওকে,
আব্দুল্লাহ আল তুষারি ছিল আমাদের সঙ্গে, একটু পরে আরো কিছু ফোন কল নিয়ে আসবো, আমার সঙ্গেই থাকবেন। আপনি শুনছেন হ্যালো 8920, এখানে আপনি ফোন করতে পারেন 9115668, আবার বলছি 9115668, এটা হচ্ছে আমাদের নাম্বার, ফোন করে বলুন আপনি কি বলতে চান, দিন রাত 24 ঘন্টা এই নাম্বারটি আপনার জন্য খোলা আছে।
আমরা ধীরে ধীরে হ্যালো 8920-র শেষের দিকে চলে এসেছি। অসংখ্য অসংখ্য কল নিয়ে আজকে বসেছিলাম, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমরা অনেকগুলোই বাজাতে পারলাম না। আমরা সামনের সপ্তাহে চেষ্টা করবো বাজানোর জন্য। আমরা শেষ করবো কিছু কল দিয়ে। ফ্যামিলি আমাদের কাছে অনেক বড় একটা বিষয়। আমরা প্রথম একজনের কথা পেয়েছিলাম, নিলয়। একটা মানুষ যখন বড় হয় তার পরিবারের মধ্যেই বড় হয়। আজকে যতগুলো গল্প আমরা দেখেছি, এই যে সেলিম আজকে আমাদের স্টুডিওতে এসেছিল, যে একজন এখনো মাদক সেবন করছেন, যে নিজেকে কনফেস করেছে আমি ভালো হতে চাই, আমাকে ভালো হওয়ার সুযোগ দাও, তার ছোটবেলাতে সে তার নিজের বাবা মার কাছে বড় হতে পারেনি, সে যে পরিবারের সাথে বড় হয়েছে, সে যে জায়গাতে বড় হয়েছে, তার চারপাশের পরিবেশে তাকে বলেছে তুই বেওয়ারিস, তুই লাওয়ারিস, ওখান থেকে সে আজ পর্যন্ত ফাইট করে চলছে। নিজের সন্তানকে সে ওই সিকিউরিটিটা দিতে চায়, নিরাপত্তাটা দিতে চায়, সে কারণেই তার ভালোর পথের দিকে আসা, সে সমাজের কাছে হাত পেতেছে যে আমাকে ভালো হতে দাও। তো যাই হোক, এই ফ্যামিলি অনেক বড়, এই এই পরিবারটা আমাদের কাছে অনেক বড় জিনিস। একটা পরিবার একটা মানুষের সবচেয়ে বড় স্কুলিং, স্কুলিং এর জায়গা এবং সবচেয়ে বড় আদর্শের জায়গা। ওখান থেকে যদি পরিপূর্ণ সমর্থ বা পরিপূর্ণ সমর্থন যদি না পাওয়া যায়, তাহলে একটা মানুষ কখনোই পরিপূর্ণ মানুষ হতে পারে না। পরিবারটা আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। পরিবার নিয়ে অনেকে অনেক কথা বলেছেন এবং পরিবারের মধ্যেই যে দুটো মানুষের কথা সবসময় চলে আসে, একজন হচ্ছেন বাবা আর একজন হচ্ছেন মা। কারো বাবা না থাকার গল্প, কারো মা না থাকার গল্প, কেউ মা থেকেও মাকে ঠিক মতো পাচ্ছেন না, নানা রকমের গল্পগুলো আমরা শুনবো। আর এই ফাঁকে আমি আরো একবার আপনাদেরকে বলে দিতে চাই, হ্যালো 8920 হচ্ছে আপনার অনুষ্ঠান, এখানে আপনি বলবেন, আমি শুনতে চাই। আপনি বলুন আপনার মনের কথা, আপনি যা কাউকেই হয়তো বা বলতে পারছেন না, বা এমন কিছু যেটা আমাদের স্টুডিওতে এসে আপনি বলতে চান, আমরা শুনতে চাই, অধীর আগ্রহে নিয়ে শুনতে চাই। আপনার কথা শুনে হয়তো সমাজের অনেক মানুষ নিজেদের সিদ্ধান্ত নিতে পারবে, সমাজের অনেক মানুষ হয়তো বা আপনার কাছ থেকে শুনে অনেক কিছু শিখতে পারবে, সেই সব গল্প আপনি আমাদেরকে বলুন। কিংবা এমন কিছু না, জাস্ট আপনার বলতে ইচ্ছা করছে, সেজন্যই বল, আপনি বলুন। দিন রাত 24 ঘন্টা আপনার জন্য একটা নাম্বার খোলা আছে, 9115668, আবারও বলছি 9115668। এটা আপনার সেলফোনে আপনি দয়া করে সেভ করে রাখুন, যখন আপনি সুযোগ হবে আপনি ফোন করবেন। ফোন করার পর ওখানে কিছু নির্দেশনা দেওয়া আছে, আপনি আপনার নামটা বলবেন, আপনার সেল নাম্বারটি বলবেন, এরপর আপনার যা মনে আছে আপনি বলবেন, এবং প্রয়োজনে সেই কথা অনুযায়ী আপনার সাথে আমরা যোগাযোগ করব। হতে পারে আপনার সাথে সামনের এই হট চেয়ার, হট চেয়ার যেটাকে আমরা বলি, আসলে হট অতটা না, বসলেই হট হয়, সামনে আমার সামনে বসেছিল আজকে সেলিম, এমন হতে পারে আগামী সপ্তাহে ওই চেয়ারটাতে আপনি বসবেন। আপনার কথাগুলো আমরা আমাদের লাখো শ্রোতাকে জানিয়ে দিতে চাই। অনুষ্ঠানটা শেষ করার আগে আমরা চলুন ফ্যামিলি নিয়ে কে কি বলেছে সেই কথাগুলো একটু শুনে আসি।
হ্যালো, আমার নাম মোহাম্মদ আমান হোসেন, মোবাইল নাম্বার হচ্ছে 01751। আসলে আমার মতো মানুষ দুনিয়া মনে হয় কমই আছে, কারণ পৃথিবীতে এমন মানুষ খুঁজে পাওয়া খুব মুশকিল যাদের বাবা নামটা হতে পারে না। সে হতবার ক্ষেত্রে একজন নিজের বাবাকে কখনো দেখি নাই বা জানিও না। আমার অবশ্য জন্ম হয়েছিল ঢাকায়। আমার ঢাকা আসার পরে ধীরে 2 বছর সংসার করে তখন মারা যায়। ফাইনালি এতটা স্বচ্ছ ছিলেন না, আমার ওদের বাড়িতে আমাদের বাড়িতে নিচ্ছে বাড়িতে যাওয়া হয় নাই, সামনে ঈদের পরে যাওয়া হয় নাই, আমার বাবা মারা যান আমাদের 5 বয়স। তারপর আমার মামারা আমার মাকে আমাদের বাড়িতে নিয়ে যান, নিয়ে যাওয়ার পর বাবার পক্ষে কেউ আমার সাথে তোমারটা যোগাযোগ করে নেই, কখনো পর্যন্ত তারা আমার খোঁজ খবর নেয় নাই। তারা কে আছে আমি জানি না। আমাদের নিজস্ব যেটা বুঝতে পারি তা হচ্ছে এনে শ্রাবণভূঞা থানার খালিপুর গ্রামের মোল্লাবাড়ি, যতটা আমরা ফ্যামিলি থেকে জানা মা থেকে। তো আমার এক জেঠা নাকি প্রবাসী, যারা ফেনী প্রবাসী আছেন, তারা আমার দোয়া করবেন। আমি এখন
হ্যালো, আসসালামু আলাইকুম, আমি ডোটা বলছি, আমার সেল নাম্বার হচ্ছে 0167। সবাই যাতে তার ফ্যামিলিটাকে অনেক অনেক ভালোবাসে, অনেক অনেক ভালো, তাহলে আমার মনে হয় কখনোই তার লাইফে যত বিপদই আসুক না কেন, সেই বিপদগুলো থেকে সে অলওয়েজ 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 প্রোটেক্ট পাবে তার ফ্যামিলি সাপোর্টের কারণে। যেটা বলতে যাচ্ছিলাম, আমার জন্য সবাই দোয়া করবেন। আসলে আমি ওভাবে করে বলতে পারছি না কথাগুলো, তবে এতটুকু বলবো সবাই অনেক ভালো থাকুক, অনেক ভালো 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 চিন্তা করুক। আল্লাহ হাফেজ। অনেক সময় নষ্ট করে ফেললাম আমি।
সালাম আলাইকুম কিবরিয়া ভাইয়া, কেমন আছেন? আমি হুমায়ুন কবির বলছি গাজীপুর থেকে। আমার ফোন নাম্বার 01730।
আজ আমার কিছু কথা আপনার মাধ্যমে এবিসি রেডিওর সকল লিসেনারদের সাথে শেয়ার করতে চাই। আমার কথাগুলো বলতে হয়তো একটু দীর্ঘ সময় লাগতে পারে, দয়া করে এর মাঝে আপনি ছুরি কাছে কিন্তু চালাবেন না, ঠিক আছে? আমার কথাগুলো হলো, আমি আমার মাকে খুব বেশি ভালোবাসি, আমি আমার মাকে যে কোনো কিছুর বিনিময়ে ভালো দেখতে চাই। আমি এখানে চাকরি করি, যখন আমি বাড়িতে যাই সবার সাথে দেখা করার আগে সর্বপ্রথম আমি আমার মায়ের সাথে দেখা করি, সালাম দেই, তারপর মাকে জড়িয়ে ধরে মায়ের কপালে চুমু দিই। আবার যখন বাড়ি থেকে এখানে আসি সবার সাথে দেখা করে বিদায় নিয়ে, তারপর আমি আমার মাকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসি। এতে করে আমার মাঝে যেই ভালো লাগাটুকু কাজ করে আসলে তা কখনোই শেষ হওয়ার নাই। এই মুহূর্তে যত লিসেনার আমাকে শুনছেন তাদের বলবো, আপনাদের মাঝে যদি কেউ এমন কিছু না করে থাকেন, আমার কথা শুনে একবারের জন্য হলেও করে দেখেন, আসলে ভালো লাগবে। আমি জীবনে অনেক বড় বড় বিপদ আপদের মাঝে বা এমন কোন অনেক কঠিন কিছু মুহূর্তের মধ্যে পেরিয়ে এসেছি যেখানে মৃত্যু পর্যন্ত অবতারিত ছিল। আল্লাহ তালার কাছে আমার লাখো কোটি শুক্রিয়া, এত বড় বড় বিপদ আপদের মাঝেও আমাকে বাঁচিয়ে রেখেছেন, তাহলে একমাত্র আমার মায়ের দোয়াই।
হ্যালো, সালাম আলাইকুম, মাই নেম ইজ জুই, আমার মোবাইল নাম্বার হচ্ছে 018। হ্যালো ভাইয়া, কেমন আছো? নিশ্চয়ই ভালো। আমিও ভালো আছি। আমার জানো আমার মনে ভীষণ কষ্ট। পৃথিবীতে সবচেয়ে যে মানুষটা আপন তা হচ্ছে তার মা, কিন্তু সেই মানুষ যদি তার পাশে না থাকে তার চেয়ে দুঃখী কি আছে বলো? আমি তাদের মাঝে একজন, সে মানে তবে পৃথিবীতে অনেক কিছু সৎ আমরা পছন্দ করি, কিন্তু একটা জিনিস সৎ আমরা পছন্দ করি না, সেটা হচ্ছে জানো ভাইয়া, সৎ মা। সেই অপছন্দ জিনিসটা আমার কাছে আছে যা আমাকে ভীষণ কষ্ট দেয়। কি বলবো, এই জীবনে যতগুলা কষ্ট পাই সবচেয়ে কষ্ট দেয় সেটা হচ্ছে আমার স্টেপ মাদার। হয়তো ভাই তুমি ভাব যে কি বলছি না, সেটাই সত্যি। আর আমি জানি না আমার বয়স, আমি যে তোমাদেরকে প্লেটা পাঠাচ্ছি, কল করলাম, হয়তো প্লে করবা কিনা, তো মাই রিকোয়েস্ট প্লিজ প্লে করবা প্লিজ। আর কি বলবো, বলার ভাষা নেই, মনটা ভীষণ খারাপ লাগছে। খুব ইচ্ছা ছিল তোমাদের এখানে কল করবো, কল করলাম। আর এবিসি রেডিওর এই অনুষ্ঠান প্রোগ্রামটা আমার ভীষণ ভালো লাগলো, আর খুব সুন্দর এটা অনুষ্ঠান। থ্যাংক ইউ, ভালো থাকবে, হ্যাঁ, বাই, আল্লাহ হাফেজ।
আমরা শেষে যুগের জন্য বলতে চাই তুমি ভালো থেকো, তোমার নাম্বারে আমরা অনেকবার চেষ্টা করেছি কিন্তু তোমার নাম্বারটা আমরা বন্ধ পেয়েছি। আমাদের ইচ্ছে ছিল তোমার সাথে ফোনে কথা বলার। আর মাকে নিয়ে তো অনেকেই অনেক কিছু বলেছেন, আমরা আসলেই ওই যে বলে না যে কভু আসি বিষে দংশে নিজারে, সাপের বিষ আসলে সেই বুঝতে পারে যাকে কোনো সাপ দংশন করেনি সে কখনোই বুঝতে পারবে না। তো আমরা শেষ করতে চাই আজকের অনুষ্ঠানটা, আর যাওয়ার বেলায় আরো একবার সবাইকে মনে করিয়ে দিতে চাই, এত দুঃখ কষ্ট এত কিছু এটার মধ্যে আমাদের জীবন, এই জীবনটাকে সুন্দর করার চেষ্টা সবসময় থাকতে হবে, কারণ আপনার জীবনের সাথে অনেকগুলো জীবনে জড়িত। সুতরাং আপনি সুন্দর হয়ে গেলে সেই সব মানুষের জীবনগুলো অনেকখানি সুন্দর হয়ে যাবে। সুতরাং আমরা যেন সবসময় পজিটিভ চিন্তা করি, আমরা যেন সবসময় ধনাত্মক চিন্তা করি। আর আবারও বলে যাচ্ছে যাওয়ার সময় নাম্বারটা শুধু আপনার জন্যই, 9115668, আবারও বলছি 9115668, 9115668, 02 যোগ করতে হবে মোটোফোন থেকে করলে। এখানে যখন খুশি আপনি ফোন করতে পারেন, দিনরাত 24 ঘন্টা ফোন করে আপনি আপনার কথা বলুন, সামনের দিন হয়তো বা স্টুডিওতে আপনার সাথে আমার কথা হবে। অনেক বেশি ভালো থাকবেন, সব সময় এবিসির সঙ্গেই থাকবেন। হ্যালো 8920 থেকে কিবরিয়ার পক্ষ থেকে আজকের মধ্যে পর্যন্ত।
অস্ত্রের তীব্রতায় ধরেছে আমায় লালু, হঠাৎ কোথায় না বলে হারিয়ে গেল, জন্মান্তরের বাঁধন
This track was downloaded from FusionBD.com.